Mirchi Sunday Suspense Gaan Daan Uttejona মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্সে আজ শুনবেন তারানাথ তান্ত্রিকের কাহিনী ব্রজভূষণের বিশ্বাসপ্রাপ্তি।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ব্রজভূষণের বিশ্বাসপ্রাপ্তি। তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। জন্ম 1947 সালের 15ই অক্টোবর, মৃত্যু 2010 সালের 18ই জুলাই। বাবার মতোই করেছেন শিক্ষকতা, রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। আমাদের আজকের গল্প পাঠে সোমক, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে ব্রজভূষণের বিশ্বাসপ্রাপ্তি।
কিশোরীদের মেসে সম্প্রতি এক ভয়ানক নাস্তিক এসে ভর্তি হয়েছেন। ভদ্রলোকের বয়স বছর 40, মধ্য কলকাতার কোনো এক কলেজে বিশুদ্ধ গণিত পড়ান। রোগা ফর্সা চেহারা, দাড়িগোঁফ সব নিপুণভাবে কামানো, ঝকঝকে চোখে যুক্তির ইস্পাত মাঝে মাঝে তর্কের আলোয় চমকে উঠছে। নাম ব্রজভূষণ চক্রবর্তী। ছুটি ছাটার দিন বিকেলে কিশোরীর মেসে আমাদের জমাট আড্ডা বসে। মুড়ি আর তেলেভাজা সহযোগে দুনিয়ার যত অসম্ভব গল্পের আদান প্রদান হয়। ব্রজভূষণ আসার পর আমাদের সেই আড্ডা একেবারে মাটি হওয়ার জোগাড়। অন্ধকার পাড়াগার পথে হাঁটতে গিয়ে পাশের জঙ্গলে সাদা মতো কিছু নড়তে দেখার ব্যাপারটা চিরন্তন ভৌতিক ঘটনা। যে কোনো আড্ডায় কেউ না কেউ এমন একটা গল্প বলবে। এর থেকেই পরবর্তী আসল গল্পগুলো আসতে শুরু করে, আমরাও নির্বিবাদে শুনে যাই। যখন কলেজের ছাত্র, অধ্যাপক মশাই কোলরিজের রাইম অব দি এনশিয়েন্ট ম্যারিনার পড়াতে গিয়ে উইলিং সাসপেনশন অব ডিসবিলিফের কথা বলেছিলেন, সেই মানসিকতা খাটিয়েই এসব গল্প শুনি, অন্তর থেকে বিশ্বাস করি বলে নয়। আড্ডায় আজকাল এমন গল্প শুরু হলেই ব্রজভূষণ চক্রবর্তী বলেন,
আরে ধর মশাই, ওসব হলো পিওর হ্যালিউসিনেশন, মানে ভ্রান্ত প্রত্যক্ষ। গাঁজাখুরি গল্প শুনে আর ছোটবেলা থেকে কতগুলো অমূলক কুসংস্কার মনে পুষে রেখে আমাদের এই দশা হয়েছে। এমন দেখতে চাই বলেই এমন দেখি।
তাহলে ব্যাখ্যার অতীত বলে কিছু নেই?
আগে না, নেই। মুখে নিজেদের যতই যুক্তিবাদী বলে প্রচার করি না কেন, মনের গভীরে আমাদের একটা আদিম সত্তা আছে। সেটা হাঁচি, টিকটিকি, অমাবস্যা, বারবেলা সবই মান। এই সত্তাই আমাদের ব্যাখ্যা খুঁজতে বাধা দেয়।
আপনার ক্ষেত্রে সেটা কাজ করে না?
হ্যাঁ, করতো। যুক্তিবাদী চিন্তা দিয়ে, চর্চা দিয়ে সে সত্তাকে আমি জয় করেছি।
হ্যাঁ, তার মানে আপনি বলতে চান কঠিন পরিস্থিতিতে পড়লে আপনি ঈশ্বরকে ডাকেন না, প্রাণান্তকার ব্যাধি হলে মা কালীর কাছে মানত করেন না?
সাধারণত করি না, তবে মিথ্যে বলবো না, তেমন তেমন টাইট কর্নারে পড়লে কখনো কখনো যে অযৌক্তিক বা অবৈজ্ঞানিক কাজ করে ফেলি না তা নয়। এই তো গত বছরই দেশের বাড়িতে মেয়ের জ্বর হল। একদিন দুপুরে হঠাৎ জ্বর উঠে গেল 106 ডিগ্রি। বাড়িতে কান্নাকাটি চলছে, মেয়ে বুঝি আর বাঁচে না। এ সময়ে ডাক্তাররা বরফ জলে স্নান করিয়ে দিতে বলেন, কিন্তু পাড়া গাঁয়ে বরফ জল পাবো কোথায়? ভেজা গামছা দিয়ে মেয়ের গা মুছিয়ে দেওয়া হচ্ছে। আমার মনের অবস্থাটা একবার ভাবুন, ওই জ্বর বেশিক্ষণ থাকলে ব্রেনের সেল চিরকালের জন্য ড্যামেজ হয়ে যাবে, অথচ কিছুই করার নেই। এই সময় আমার মেজ কাকিমা বললেন, ব্রজ, পরেশকে বল পীর বাবার দরগা থেকে দৌড়ে জল পড়া নিয়ে আসুক, কোনো ভয় নেই, পীর বাবা দয়ায় সব নাকি ঠিক হয়ে যাবে। এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি সাহস বজায় রাখতে পারিনি। কাকিমার কথা মেনে নিয়ে খুড়তুতো ভাই পরেশকে জল পড়া আনতে পাঠাই।
তবেই দেখুন, তাহলে আপনিও আসলে বিশ্বাস করেন?
আগে না, আদৌ নয়, ওটা স্বাভাবিক হিউম্যান রিয়াকশন, সেরিব্রাল ফাংশন নয়।
কিন্তু জল পড়ায় তো মেয়ে সেরে উঠল।
হ্যাঁ, সেরে উঠল, তবে জল পড়ায় নয়, নিজের সিস্টেমের কেরামতিতে।
আপনি প্রমাণ করতে পারেন জল পড়ায় কোনো কাজ হয়নি?
আগে না পারি না, কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে জল পড়াতেই অসুখ সেরেছিল?
নলিনাক্ষ ভট্ট চটে উঠে কি একটা বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে আমি বললাম,
আহা তর্ক থাক ব্রজবাবু, আমি আপনাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যেতে পারি যার ক্ষমতা দেখলে আপনার অবিশ্বাস হয়তো আর থাকবে না, যাবেন?
বাবা, কোনো বাবাজিটাও যে বুঝি, ছোটবেলায় গাছ থেকে পড়া কিংবা জলে ডোবা দুর্ঘটনার কথা হাত দেখে বলে দেবেন তাই তো? নাকি আগামী চৈত্রে যে ফাঁড়াটা আছে তার জন্য শ্বেত বেডেলার মূল মাদুলি করে পড়তে বলবেন? হ্যাঁ
না বাবাজি নয়, গৃহী সাধক, তিনি আপনার কাছে পয়সাও চাইবেন না, মাদুলিও বিক্রি করবেন না।
হ্যাঁ প্রথমে করবেন না, তারপর আমার বিশ্বাস জন্মে গেলে একদিন মহামৃত্যুঞ্জয় কবচ বানাতে 200 টাকার যোগ্য করতে বলবেন। দেখুন এসব বুঝলো কিনা আমার খুব ভালো জানা আছে।
ব্রজবাবু, আমি যার কথা বলছি তাকে আপনি চেনেন না, অনর্থক একজন অজানা মানুষের নামে অপবাদ দিচ্ছেন কেন? সাধকদের মধ্যে কেউ কেউ ভণ্ড থাকতে পারে, তা বলে কি সবাইকে অবিশ্বাস করা উচিত?
ও মানে এই সাধক বাবাজি আমার কাছে একটা আননোন কোয়ান্টিটি, একে তাই আমাকে বেনিফিট অফ ডাউট দিতে হবে তাই তো? ঠিক আছে চলুন একবার আলাপ করে আসাই যাক। কোথায় যেতে হবে?
আজই বিকেলে চলুন না।
আজই? এ মশাই কলকাতা নাকি?
কলকাতায় বিকেল 5টা নাগাদ তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। কিশোরী যাবে নাকি?
যাব বই কি, নিশ্চয়ই যাব। ব্রজবাবু যুক্তি দিয়ে থই পাচ্ছেন না, এই জিনিস না দেখলে চলে?
ব্রজভূষণ কিশোরীর দিকে একবার অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করলেন। বেলা হয়েছিল, তখনকার মতো বিদায় নিয়ে নিজের বাসায় ফিরলাম। কিশোরী আর ব্রজভূষণকে নিয়ে বিকেল 5টার পর যখন তারানাথের বাড়ির দরজায় হাজির হলাম, তখন আকাশে মেঘ ঘনিয়ে এসে টুকটা বৃষ্টি শুরু হয়েছে। তারানাথ আর আমাদের মধ্যে কেমন একটা বৃষ্টির যোগ আছে। চড়চড়ে রোদ্দুরে ভরা দুপুরে ঠিক করলাম বিকেলে তারানাথের বাড়ি যাব, আর বিকেলবেলা বেরোবার সময় ঠিক দেখি আকাশ কালো, ঠান্ডা বাতাস দিচ্ছে। তারানাথের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি নামে। বাড়ির দরজার উপর টাঙানো বিবর্ণ সাইনবোর্ডটা দেখে ব্রজভূষণ মুখের একটা তাচ্ছিল্যব্যঞ্জক ভঙ্গি করলেন। কড়া নাড়তে নাড়তে তারানাথের মেয়ে চারি ওরফে চারুপ্রভা এসে দরজা খুলে দিল। কি চারি ভালো আছো? বাবা আছেন বাড়িতে?
কাকাবাবুর মধ্যে অনেকদিন আসেননি যে, আসুন।
কাজে ব্যস্ত ছিলাম মা। আমরা বসি, তুমি বাবাকে ডেকে দাও। ব্রজভূষণ শিক্ষিত লোক, আমাদের প্রতি নিক্ষিপ্ত তার শানিত শববর্ষণ একটু বেশি প্রখর হয়ে পড়লেও তার ভেতর কোনো হীনতা ছিল না। চারির উপস্থিতিতে তিনি কোনো কথা বলেননি। এবার সে বেরিয়ে যেতে চারদিকে তাকিয়ে বললেন,
এই তাহলে সেই গ্রেট ম্যানের খর।
তারানাথের বসবার ঘরের সাজসজ্জা গৃহস্বামীর সাম্প্রতিক অবস্থা বিপর্যয়কে প্রকট করে তুলেছে। চটা ওঠা এবড়ো খেবড়ো সিমেন্টের মেঝে, নড়বড়ে তক্তপোষে জীর্ণ শীতল পাটি, প্রায় একযুগ চুনকাম না হওয়া দেয়ালে নোনা ধরা দাগ, পাল্লায় কাজ ভাঙা আলমারিতে বোঝাই করা অজস্র পুরনো পঞ্জিকা।
ভালো মানুষের ধনীও হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ব্রজভূষণ বাবু।
না না মানে আমি কথাটা ঠিক সেই অর্থে আমি বলছিলাম যে।
এমন সময় তারানাথ বাড়ির ভেতর থেকে বসবার ঘরে এসে ঢুকল।
এই যে তোমরা এলে তাহলে, এতদিন ছিলে কোথায়, আর ইনি কে?
আমরা যথাবিধি ব্রজভূষণের সঙ্গে তারানাথের পরিচয় করিয়ে দেওয়ার পর কিশোরী বলল,
আজ কিন্তু আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি।
উদ্দেশ্য? কি উদ্দেশ্য?
আমাদের ব্রজবাবু যুক্তি দিয়ে যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করেন না। পরলোক, আত্মা, ঈশ্বর কিছুই না, তাই
সে তো নিজস্ব ব্যাপার, তার জন্য হঠাৎ আমার কাছে এলে কেন?
দেখুন, পৃথিবীতে সত্যি নাস্তিক মানুষ অনেক আছেন, তাদের সবাইকে বিশ্বাসী করে তোলা আমাদের ব্রত নয়, কিন্তু ব্রজবাবু আমাদের বন্ধু আর আপনিও আমাদের ঘনিষ্ঠ, তাই সুযোগটা ছাড়লাম না। আপনি যদি একটু সাহায্য করেন।
না ভাই, আমি কি করব, আমি কিছু জানি না।
না মানে যদি অন্তত ওর জীবনের এমন কিছু ঘটনা বলে দেন যা অন্য কারো জানবার কথা নয়, বা ওইরকম কিছু। তারানাথের এই ঘরে বসে এমন ঘটনা আমরা অনেক ঘটতে দেখেছি, কিন্তু আজ তারানাথ নিতান্ত কঠোর, কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। লজ্জিত মুখে বসে রইলাম।
দেখুন, আপনার বিব্রত হওয়ার কোনো কারণ নেই। বিশ্বাস ব্যাপারটা এক ধরনের ব্যক্তিগত মানসিক অবস্থা, বুঝলেন। সামাজিক, শিক্ষাগত এবং পারিবারিক বিশেষ আবেষ্টনী এটাকে গড়ে তোলে। সেই অকারণ বিশ্বাসের ফলে এই ভদ্রলোকের উপর আপনারা এমন কিছু অবাস্তব গুণ আরোপ করেছেন যার অস্তিত্ব কেবল আপনাদের মনে। দোষটা আমাদের নয়, ওরও নয়। অল্প বয়স থেকে কার মানসিকতা কিভাবে গড়ে উঠেছে তার উপর ব্যাপারটা নির্ভর করে। মার্জনা করবেন, আমি এর দ্বারা আপনার প্রতি কোনো কটাক্ষ করিনি। কারো যদি কোনো অলৌকিক ক্ষমতা না থাকে, মানে না থাকাটাই স্বাভাবিক, তবুও তার সৎ এবং ভালো মানুষ হতে বাধা নেই। আপনাকে শ্রদ্ধা করার জন্য এরা কয়েকটি অতিরিক্ত গুণ আপনার উপর আরোপ করেছেন, সেজন্য আপনি তো দায়ী নন।
সে তো ঠিকই, ঠিকই তো।
আমরা মরমে মরে গেলাম। যারা কোষ্ঠী বিচার করাতে কিংবা হাত দেখাতে আসে, তাদের তারানাথ মাঝে মাঝে দু একটা আশ্চর্যকাণ্ড দেখিয়ে একেবারে অবাক করে দেয়। তার এই বৈঠকখানায় বসে সে জিনিস এই কবছরে কতবার দেখেছি। আজ আমাদের অনুরোধ সত্ত্বেও তার নিরুত্তাপ ব্যবহার আমাদের নিদারুণ অপ্রস্তুত করল। তারানাথ একজন সাধারণ মানুষ এবং তার ভেতরে কোনো বিশেষ ক্ষমতা নেই। এ বিষয়ে নিঃসন্দেহ হয়ে ব্রজভূষণ তারানাথের সঙ্গে নানান সাময়িক প্রসঙ্গ নিয়ে আলাপ জুড়ে দিলেন। আমাদের ইচ্ছে ফলবার আর কোনো আশা না দেখে হতাশ হয়ে বললাম, আমাদের কথা তো আর রাখলেন না, অন্তত একটু চা খাওয়ান।
চায়ের কথা বলবো ভাবছিলাম, কিন্তু তোমাদের এই বন্ধুটির হয়তো সময় হবে না, সেজন্যই আগে বলিনি।
আমার সময় হবে না কেন? মানে চা খাবো বলে বলছি না, কিন্তু আমার তো এখন কোনো কাজ নেই।
কাজ কখন আসে তা কি আগে থেকে বলা যায়? চা করতে বলি তাহলে।
হ্যাঁ বলুন।
বাড়ির ভেতরে চা করতে বলে এসে তারানাথ ভাঙা আলমারির পাল্লা খুলে মোটা সুতো দিয়ে বাঁধা একতারা সাদা কাগজ বের করল। সমাগত ভক্ত শিষ্যদের সঙ্গে বসে হস্তরেখা বা কোষ্ঠী বিচার করার সময় তারানাথ এর থেকে কাগজের স্লিপ নিয়েই হিসেব নিকেশ করে ব্যবস্থাপত্র দেয়। একটুকরো কাগজে কি লিখে ভাঁজ করে একখানা খামে পুরে গদের আঠা দিয়ে খাম বন্ধ করল তারানাথ। তারপর ব্রজভূষণের দিকে তাকিয়ে বলল,
আপনি তো শিক্ষিত ব্যক্তি, অধ্যাপনা করেন, আপনাকে একটা কথা দিলে রাখবেন আশা করি।
কথা দিলে অবশ্যই রাখব, কিন্তু কি কথা দিচ্ছি সেটা তো আগে জানা দরকার।
নিশ্চয়ই। এই মুখ বন্ধ খামটি আমি আপনাকে দিচ্ছি। আজ থেকে দিন পনেরো পরে রবিবার বিকেলে এটা নিয়ে আপনি আমার এখানে আসবেন। আপনাকে শুধু কথা দিতে হবে যে এর মধ্যে আপনি এ খাম খুলবেন না, ঠিক আছে?
মানে কি বল, এটাই খাম নিয়ে যাব, আবার পনেরো দিন পর আপনার কাছে নিয়ে আসব,
এবং এর ভেতরে সেটা খুলবেন না।
হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু কেন?
কারণ কি একটা থাকতেই হবে। মনে করুন না একজন বৃদ্ধের অনুরোধে একটা অকারণ কাজ করছেন।
ঠিক আছে, পনেরো দিন পরে এটা নিয়ে আমি আপনার কাছে আসব।
কি হচ্ছে বুঝতে না পারলেও কিশোরী আর আমি তখন কৌতূহলী হয়ে উঠেছি।
সেদিন কিন্তু আমরাও আসব।
আসবে বই কি, তোমরা না এলে ফাঁকা ফাঁকা লাগে।
এমন সময় চারি একখানা খাবার থালায় চারটে চায়ের পেয়ালা এনে আমাদের সামনে তক্তপোষের উপর রেখে গেল। পেয়ালা হাতে নিয়ে সবে চুমুক দিতে যাচ্ছি, হঠাৎ বাইরে থেকে কে ডাকল,
ব্রজভূষণ বাবু এখানে আছেন নাকি?
এখানে এখানে আমাকে কে খোঁজ করতে?
আমি দেখছি।
একটু পরেই তার সঙ্গে ভেতরে ঢুকল রমেন, সে কিশোরীদের মেসের একজন মেম্বার।
আরে আপনি এখানে, কি ব্যাপার?
ব্রজবাবু আপনি একটু মেসে চলুন, কিশোরী এখানে গল্প করতে আসে জানি, আজ দুজনে একসাথে বেরোলেন তাই ভাবলাম এখানে হয়তো পাওয়া যাবে, একবার চলুন আমার সাথে।
তার মুখের ভাব দেখে উদ্বিগ্ন হয়ে ব্রজভূষণ বললেন,
এই কি হয়েছে রমেন বাবু, মানে কোথায় যাব আপনার সঙ্গে?
আপনি বেরিয়ে আসার একটু পরে আপনার একটা টেলিগ্রাম এসছে, আমি সই করে নিয়েছি।
কি আছে টেলিগ্রামে?
আপনার মায়ের খুব অসুখ, আপনার ছোট ভাই টেলিগ্রাম করেছে।
সে কি মায়ের অসুখ? আমার তো তাহলে এক্ষুনি রওনা দিতে হবে। কিশোরীবাবু, আপনার কাছে তো ঘড়ি আছে, একবার দেখুন দেখি, 6:15 গাড়ি ধরতে পারবো। আর রমেনবাবু, সত্যি করে বলুন তো, খারাপ কিছু নয় তো? মা আছেন তো?
না না, সেসব কিছু নয়, চলুন নিজের চোখেই গিয়ে টেলিগ্রামটা দেখবেন।
খুব তাড়াতাড়ি করলে হয়তো গাড়িটা পেতে পারেন। এক কাজ করুন, একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে নিন, এখান থেকে মেসে গিয়ে চট করে জিনিসপত্র গুছিয়ে নিন, তারপর ওই গাড়িতে একেবারে স্টেশন চলে যাবেন।
ব্রজভূষণ তারানাথের দিকে তাকিয়ে বললেন,
দেখুন, এভাবে হঠাৎ চলে যেতে হচ্ছে বলে আমি অত্যন্ত দুঃখিত, ভালো করে পরিচয় করারই সুযোগ হলো না। ফিরে এসে না হয় একদিন আপনার কাছে, এখন গিয়ে ভালো খবর পেলেই বাঁচি।
ফিরেই কিন্তু আসবেন একদিন, 15 দিন বাদে আপনার তো আসার কথাই ছিল, আজ আপনার চা খাওয়াও হলো না।
হ্যাঁ, আজ আর সময় হলো না, সামনের দিন বরং।
এই পর্যন্ত বলেই থেমে গিয়ে ব্রজভূষণ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তারানাথের দিকে তাকালেন। তারানাথও ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে ব্রজভূষণের দিকে তাকিয়ে আছে। সত্যি ব্রজবাবু চা খাওয়ার সময় হল।
চলো হে ব্রজবাবু, চলুন, এরপর আর ট্রেন ধরতে পারবেন না।
মেসে আসবার পথে গাড়িতে ব্রজভূষণ কয়েকবার আপন মনেই বললেন,
কোইন্সিডেন্স।
ব্রজভূষণকে আমরা দু একজন সঙ্গে গিয়ে ট্রেনে তুলে দিয়ে এলাম। কথা রইল গিয়েই ওখানকার সংবাদ জানিয়ে উনি আমাদের চিঠি দেবেন। দিন সাতেক বাদে দেশ থেকে ব্রজবাবু চিঠি এলো। তার মায়ের সন্ন্যাস রোগের আক্রমণ হয়েছিল, বাঁচবার কোনো আশাই ছিল না। যাই হোক, এখন তিনি অনেকটা সামলে উঠেছেন, তাকে আরেকটু সুস্থ করে ব্রজবাবু ফিরবেন। আরও এক সপ্তাহ কাটল। রবিবার সকালে কিশোরীর মেসে গেলাম ব্রজভূষণ ফিরেছেন কিনা খবর নিতে।
না, ব্রজবাবু ফেরেননি, আর কোনো চিঠিও আসেনি।
আজ বিকেলে কিন্তু আমাদের তারানাথের বাড়ি যাওয়ার কথা, এদিকে ব্রজবাবু তো এসে পৌঁছলেন না, কি করবে?
বিকেল অবধি দেখো, উনি না এলে আমরাই অন্তত যাই।
বেশ, আমি তাহলে আর এখানে আসবো না, সরাসরি তারানাথের বাড়ি চলে যাব, তুমিও ওখানেই চলে যাও।
বিকেল 5টা নাগাদ আমরা দুজনেই মঠ স্লেনে গিয়ে হাজির হলাম।
এসো এসো, ভাবছিলাম তোমাদের এত দেরি হচ্ছে কেন।
আপনার মনে ছিল আজ আমাদের আসার কথা?
মনে ছিল। বসো জমিয়ে, চা খাবে?
আজ আবার বাধা পড়বে না তো?
তারানাথ হেসে বলল,
না, আজ আর বাধা পড়বে না।
কিছুক্ষণ বাদেই চারি এসে চা দিয়ে গেল। এর মধ্যে ব্রজবাবুর মা যে ভালো আছেন সে কথা আমরা তারানাথকে জানিয়ে দিয়েছি। চায় চুমুক দিয়ে বললাম, আর কথা বলি, একটু হয়তো অনধিকার চর্চা হয়ে যাবে, রাগ করবেন না। মানে চারির তো বিয়ের বয়স হল, ওর বিয়ের জন্য চেষ্টা করছেন না কেন? প্রশ্নটা শুনে তারানাথ হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। ইতিমধ্যে কিশোরী পাসিং শো এর প্যাকেট বের করে তারানাথের সামনে রেখেছে। তার থেকে সিগারেট নিয়ে ধরাতে ধরাতে অন্যমনস্কভাবেই তারানাথ বলল,
মনে করার কিছু নেই, তোমরা ঠিকই বলেছ, মেয়ের বয়স হচ্ছে, বিয়ে তো দিতেই হবে। তাছাড়া তোমরা চারিকে ছোটবেলা থেকে দেখছ, তোমাদের অধিকার আছে বই কি।
খানিকক্ষণ চুপ করে সিগারেট টেনে তারানাথ বলল,
চারির বিয়ের জন্য খোঁজ খবর করার একটা অসুবিধে আছে।
ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুঁজে দিয়ে তারানাথ বলল,
ব্যাপারটা তোমাদের খুলেই বলি, গল্পের মতো লাগবে শুনতে, শুনবে নাকি?
অবশ্যই শুনব। আরে গল্পের লোভই তো এখানে আসা।
চারি এসে একখানা পিতলের রেকাবিতে পান আর মশলা রেখে গেল। আজ সে একটা হলুদ তাঁতের শাড়ি পরেছে, টান টান করে চুল মেঁধেছে, কপালে খয়রের টিপ। নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে এর চেয়ে বেশি সাজ কোথা থেকে করবে? কিন্তু তাতেই চারিকে ভারী সুন্দর দেখাচ্ছে। বললাম,
হ্যারে আজ এত সেজেছিস যে, কোথাও যাবি নাকি?
সে লজ্জিত মুখে মাথা নেড়ে বাড়ির ভেতরে পালিয়ে গেল। তারানাথ বলতে শুরু করল,
আমার প্রথম যৌবনের ঘটনা তো তোমাদের কিছু কিছু বলেছি, এসব বড় আশ্চর্য দিন গিয়েছে। সংসারে মন নেই, বৈষয়িকতায় মন নেই, একটানা কোথাও বেশি দিন থাকতে ইচ্ছে করে না, ঘুরে ঘুরে বেড়াই গ্রামে গঞ্জে বনে পাহাড়ে। একবার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, বাংলাদেশ আর বিহারের সীমানা একটা ছোট্ট গ্রামে রাত্রির আশ্রয় নিয়েছিলাম। গ্রাম বলতে 10-12টা খোড়ো চালের বাড়ি মাত্র। গ্রামের প্রান্ত থেকেই শুরু হয়েছে পাহাড় আর জঙ্গল। এক গোয়ালার বাড়ি থেকে মাটির ভাঁড়ে শেরখানেক দুধ কিনে কাছের পাহাড়টার উপর চলে গেলাম রাত কাটাবো বলে। গায়ের মোড়ল অবশ্য বলেছিল তার বাড়িতে থাকতে, কিন্তু বাড়ির আর আমি যদি চাইব তাহলে আর পথে বেরিয়েছি কেন? পাহাড়ের ঢালুতে ঘন জঙ্গল, তবে বিহারের দিকে যেমন হয় বড় বড় গাছ অনেক আছে, কিন্তু গাছের নিচে বাংলাদেশের মতো ঝোপঝাড় নেই, একেবারে তকতকে পরিষ্কার। সেখানেই একটা চৌরস পাথরের ওপর আস্তানা গাড়লাম। ক্রমে রাত্রির গভীর হতে লাগল, সঙ্গে দেশলাই ছিল, শুকনো কাঠকুটো জোগাড় করে আগুন জেলে দুধটা জাল দিয়ে খেয়ে নিলাম। কিটকিট করে এক ধরনের পোকা ডাকছে বনের মধ্যে, ঝিরঝিরে বাতাস বইছে সন্ধে থেকে, বোধহয় সেই জন্যই মশা নেই আদৌ। রোজ রাত্রিরে কিছুক্ষণ ধ্যানের অভ্যেস করেছিলাম, কোনো বিশেষ দেবতার মূর্তি কল্পনা বা মন্ত্রজপ নয়, এমনি চোখ বুঝে পদ্মাসনে বসে মনকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করার চেষ্টা করতাম। ঘণ্টা 2-3 পাথরের টুকরোর ওপর বসে মনকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে অন্তর্মুখী চেতনার স্রোতে যুক্ত করলাম। যখন ধ্যান শেষ করে চারদিকে তাকালাম, তখন নিশ্চয়ই মধ্যরাত্রি পার হয়ে গিয়েছে। আকাশে চাঁদ নেই, কিন্তু বনের মধ্যে চুঁইয়ে আসা অজস্র নক্ষত্রের স্নিগ্ধ আলো জ্যোৎস্নার অভাব পূর্ণ করেছে। নিচে গ্রামের বাড়িগুলোতে আলো নিভে গিয়েছে অনেকক্ষণ, দেহাতে এত রাত্রিরে কেউ জেগে থাকে না। কান পেতে থাকলে মাঝে মধ্যে 2-1টা কুকুরের ডাক শোনা যায়। কি সুন্দর শান্তি ছড়িয়েছে পরিবেশে। আমি কবি নই, এসব বর্ণনা যে কাব্য করে দিচ্ছি তা ভেব না। মাথার নিচে পুঁটলিটা দিয়ে চিত হয়ে শুয়ে পড়লাম পাথরের ওপর। শাল আর সেগুনের বনে বাতাস লেগে কেমন একটা উদাস বাজনার মতো শব্দ হচ্ছে। পাতার ফাঁকে ফাঁকে নক্ষত্রের ভিড়, কবেকার কি সব কথা যেন আবছা আবছা মনে পড়ে যায়, অথচ পুরোপুরি মনে আসে না। গত জন্মের স্মৃতি কি হবেও বা? সারা রাত সেই অরণ্যের মধ্যে আকাশের দিকে তাকিয়ে শুয়ে থেকে এক স্বর্গীয় শান্তি নেমে এলো আমার মনে। এটাকেই আমি আশ্চর্য অভিজ্ঞতা বলছিলাম। ওই নির্জনতা, ওই রহস্যময় রাত্রি, ওই নক্ষত্রের দল যেন আমাকে সৃষ্টির আদিম মুহূর্তে নিয়ে গেল। এই আকাশ, অরণ্য, মাঠ, নক্ষত্র আর বিশ্বজগৎ তৈরি হওয়ার আগের সময়, যখন সমগ্র সৃষ্টিটাই ভবিষ্যতের গর্ভে নিহিত রয়েছে। দৈবী আনন্দে মন ভরে উঠল। মনে হল কিছুই তো কিছু নয়, ঐশ্বর্য, খ্যাতি, ক্ষমতা কিছুই তো আমাকে এই আনন্দের সন্ধান দিতে পারবে না। আমি সেই পাথরের ওপর শুয়েই স্পষ্ট বুঝতে পারলাম আমার কিচ্ছু হবে না। অন্তত সাধারণ মানুষ বা এমনকি সাধু সন্ন্যাসীরও যাকে কিছু হওয়া বলে, তা আমার জীবনে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে আনন্দ বুকের ভেতর অনুভব করলে পৃথিবীর আর সব কিছু তুচ্ছ হয়ে যায়, সেই আনন্দের এক চমক দেখতে পেয়েছিলাম সেদিন। বাকি জীবনটা তারই সন্ধানে ব্যয় করেছি। নইলে সাধনার মাধ্যমে যাদের দেখা পেয়েছি, তারা আমাকে ভোগ এবং ঐশ্বর্যের চরম বর দিতে পারতেন, কিন্তু সে প্রার্থনা আমি করিনি। এবার নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবে, যার জন্য অন্য সব পার্থিব কামনার বস্তু ত্যাগ করলাম সেই আনন্দের সন্ধান পেয়েছি কিনা। না, পরিপূর্ণভাবে পাইনি। চলার পথের বাঁকে কখনো কখনো এমনি পাহাড়ের চূড়ায় কিংবা আঁকা বাঁকা নদীর ধারের মহাশ্মশানে রাত কাটাতে কাটাতে পরম সত্যের আনন্দময় সঙ্গীতের এক টুকরো ভেসে এসেছে মনে, তাতেই জীবন ধন্য হয়ে গিয়েছে। মনের এই অবস্থাতেই প্রথম মধুসুন্দরী দেবীর দেখা পাই। সে গল্প তো তোমরা জানো। ঘুরতে ঘুরতে একজন সিদ্ধ পুরুষের সন্ধান পেয়েছিলাম। পাহাড়ের গুহায় থাকেন, গুহার পাশেই বনের মধ্যে তার সিদ্ধাসন পঞ্চমুণ্ডির। সাধুজি প্রায় অনেক রাত অবধি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকতেন। একবার যেন দূর থেকে সাধুজিকে দেখেছিলাম মাঝরাতে একটি সুন্দরী নারীর সঙ্গে কথা বলতে, একটু অবাক হয়েছিলাম। কদিনের সাহচর্যেই যতদূর বুঝেছিলাম সাধুজির চরিত্র অত্যন্ত পবিত্র এবং নির্মল। কিন্তু তাহলে ওই মেয়েটিকে অত রাতে সে কেন আসে, দিনের বেলা যখন তার সুযোগ আছে? এর কিছুদিন বাদে সাধুজি কয়েকদিনের জন্য শিষ্য বাড়ি গেলেন, আমি একা রইলাম গুহার আস্তানায়। প্রথম রাতেই কি মনে হল কি জানি, সিদ্ধ আসনের শক্তি পরীক্ষা করবার জন্য পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসলাম। সেই রাত্রিরেই আসনে বসে থাকা অবস্থাতেই আমি মধুসুন্দরী দেবীর দেখা পাই। একটু একটু করে সমস্ত বনভূমি ভরে উঠল আশ্চর্য দেবধূপের গন্ধে। পৃথিবীর কোনো চেনা সুবাস সে নয়, কেমন যেন নিশা নিশা মনে হতে লাগল। তারপরই অরণ্যের একাংশ আলো করে মধুসুন্দরী দেবী আবির্ভূতা হলেন। সে ত্রিভুবন বিজয়ী রূপ মানুষের হয় না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। যাই হোক, এর কিছুদিন পরে আমি সাধুজির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। উনি বলেছিলেন যাকে দেখেছ তিনি মধুসুন্দরী দেবী, অনেক ভাগ্য থাকলে ওর দেখা পাওয়া যায়। তুমি যদি ওর সাধনা করতে চাও তাহলে আমি তার মন্ত্র এবং প্রক্রিয়া বলে দিচ্ছি, কিন্তু আমার এখান থেকে তোমাকে চলে যেতে হবে। এক আসনে দুজন সাধকের স্থান হয় না। সাধুজির কাছ থেকে চলে এসে বরাকর নদীর ধারে এক শালবনে আস্তানা গাড়ি। দীর্ঘ সাধনার পর একদিন সাধুজির নির্দেশ মতো অমাবস্যার রাত্রিতে আঙট কলাপাতায় পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে হোম করে পূর্ণাহুতি দি। এর কয়েকদিন বাদে গভীর রাতে মধুসুন্দরী দেবী দেখা দেন। গুরু বলে দিয়েছিলেন দুভাবে দেবীকে লাভ করা যায়, ভার্যা রূপে অথবা কন্যা রূপে। কন্যা রূপে চাইবার বয়স সেটা নয়। ফলে এরপরে তিন চার মাস দেবী আমার জীবন অলৌকিক মাধুর্যে ভরে দিয়েছিলেন। শরীরই প্রেম নয়, আসঙ্গ লিপসা কতক্ষণ আর থাকে। শরীরই কামনার অনেক ঊর্ধ্বের ভালোবাসার সন্ধান পেয়েছিলাম সেই দিনগুলিতে, কিন্তু এ আনন্দ বেশি দিন স্থায়ী হল না। বাড়ির লোক আমার সন্ধান পেয়ে বরাকর নদীর ধারের সেই শালবন থেকে জোর করে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। আমি নাকি পাগল হয়ে গিয়েছিলাম। খুঁজতে খুঁজতে বাড়ির লোকেরা যখন আমাকে আবিষ্কার করে আমি নাকি তখন বনের মধ্যে বসে আপন মনে বিড়বিড় করছি। আমার চুল বড় বড় হয়ে তাতে জট পড়ে গিয়েছে, লম্বা নখের নিচে কালো মাটি, জামা কাপড় শতচ্ছিন্ন। সত্যি সত্যি দড়ি দিয়ে বেঁধে আমাকে ফিরিয়ে আনা হয়। সেই বাঁধন ছিঁড়ে শেষবারের মতো বরাকর নদীর চরে দেবীর সঙ্গে দেখা করি। তিনি বলেছিলেন তাঁর সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। বললাম, কেন দেবী?
বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে হবে, জীবনে দ্বিতীয় নারী এলে আর আমার দেখা পাওয়া সম্ভব নয়।
আমি আমি বিয়ে করব না।
অসম্ভব, ভবিতব্য কেউ খণ্ডাতে পারবে না, বিয়ে তোমাকে করতেই হবে।
তাহলে আর কখনো নয়, কোনোদিনও নয়?
আমাকে একবার পেলে চিরতরে কেউ হারায় না, আবার আমাদের দেখা হবে, তবে এভাবে নয়, এই রূপে নয়।
তবে কিভাবে দেখা হবে বলে দিন দেবী।
এখন জেনে তোমার লাভ নেই, সময় হলে নিজেই বুঝতে পারবে।
তারপর বনের মধ্যে গভীর অন্ধকারের দিকে তাকিয়ে বললেন,
আমি চললাম, তুমি পালিয়েছো বুঝতে পেরে বাড়ির লোকেরা তোমাকে ধরতে আসছে। তোমাকে কিছু ক্ষমতা দিলাম, ঠিক মতো ব্যবহার করতে পারলে কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। আর সময় নেই, চলি।
দেবী অন্তর্হিতা হবার প্রায় সঙ্গে সঙ্গেই দেখলাম বনের ভেতর দিয়ে কয়েকটা লণ্ঠনের আলো এগিয়ে আসছে। মনে একটা হাল ছেড়ে দেওয়া হতাশার ভাব, নিবিড় ক্লান্তি। আর পালাবার চেষ্টা না করে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে রইলাম। লোকেরা এসে চিৎকার করে উঠল,
ওই, এই যে এখানে বসে আছে।
একজন এসে আমার হাত ধরল, আমার হাত বাঁধবার জন্য ওরা দড়ি নিয়ে এসেছিল। আমি বললাম, আমি নিজেই যাচ্ছি, আর ভয় নেই, আমি আর পালাবো না। পরের দিন সকালে গায়ের কেষ্ট নাপিতে এসে আমার দাড়ি গোঁপ কামিয়ে চুল কেটে দিল। বেশ কিছুদিন আমার মনের কোনো প্রকৃত ক্রিয়া ছিল না, খেতে হয় নইলে প্রাণ থাকে না, তাই দুবেলা খেতে বসি। ঘুম আসে না তবু জোর করে ঘুমোবার চেষ্টা করি, কারণ জেগে থাকলে একটা তীব্র ক্ষতির বোধ বুকের মধ্যে হাহাকার জাগিয়ে তোলে। কি অমূল্য জিনিস চিরকালের জন্য হারিয়েছি আর তা কখনো ফিরে পাব না। আবার ঘুমোলে স্বপ্নের ভেতরে ভেসে ওঠে বরাকর নদীর ধারের সেই বালির চর, পূর্ণিমার জ্যোৎস্নায় অভ্রের কুচি চকচক করছে, আলোয় ছায়ায় মেশা সেই শালবন, উদাস হাওয়া করুণ বাজনা বাজাচ্ছে তার পাতায় পাতায়, কিন্তু শূন্য সেই অরণ্য আজ নিষ্প্রভ। চাঁদের আলো সেখানে ভালো করে খুলছে না, কারণ দেবী আর নেই। মনে তিক্ত অতৃপ্তি নিয়ে ঘুম ভেঙে জেগে উঠতাম। এই মানসিক অবস্থার ভেতর আমার বিয়ে হয়ে গেল। বিবাহের কোন অনুষ্ঠানই আমার অন্তরকে স্পর্শ করতে পারল না। আবিষ্ট মানুষের মতো যে যা বলল করে গেলাম। পাত্রী আগে থেকেই ঠিক ছিল, আমাদের গ্রামেরই মেয়ে। আমার জীবনে সবই অদ্ভুত, পাত্রী নির্বাচনের ব্যাপারটাও সাধারণভাবে ঘটেনি। ছোটবেলায়, তখন আমার 12-13 বছর বয়স, সাঁতার কাটতে খুব ভালোবাসতাম। নদীতে গিয়ে ঘণ্টাখানেক সাঁতার দিয়ে স্নান না করলে তৃপ্তি হতো না। বর্ষার নদীতে গেরুয়া জলের ঢল নামত, কুটো পড়লে দুখানা হয়ে যায় এমনি স্রোত। এমন এক বর্ষাকালে মনের সুখে জলে ঝাঁপিয়ে স্নান করছি, হঠাৎ পার থেকে সম্মিলিত কণ্ঠের একটা চিৎকার উঠল। সবাই আঙুল দিয়ে নদীর মাঝখানে কি যেন দেখাচ্ছে। তাকিয়ে দেখি প্রখর স্রোতের টানে একটি 7-8 বছরের মেয়ে অসহায় ভাবে ভেসে যাচ্ছে। ওই টানের মুখে হাতিও ভেসে যাবে, কেউই মেয়েটিকে বাঁচানোর জন্য জলে নামতে সাহস করছে না। আমার তখন অল্প বয়স, মৃত্যুর পরোয়া করি না, সাঁতার দিয়ে এগিয়ে মেয়েটি চুলের বুচি চেপে ধরলাম। এরপর আর ওই ভয়ানক স্রোতের বাধা কাটিয়ে কিছুতেই ফিরে আসতে পারি না। একা হলে কোনো অসুবিধে হতো না, কিন্তু এক হাতে মেয়েটিকে ধরে রেখেছি, ছেড়ে দিলেই সে ডুবে যাবে। এক সময় তো এমন হলো মনে করলাম মেয়েটাকে ছেড়ে দিয়ে নিজের প্রাণ বাঁচাই, পারলাম না। অতি কষ্টে এক হাতে জল কেটে পাড়ের কাছে এলাম, আর সমস্তক্ষণ গ্রামের একদল লোক ঘাটে দাঁড়িয়ে চিৎকার করে আমাকে উৎসাহ এবং নানান রকম পরামর্শ দিয়ে গেল। কে একজন একটা ধুতি পাকিয়ে ছুঁড়ে দিল আমার দিকে, তবে তার আর দরকার ছিল না, কারণ ততক্ষণে আমি পায়ের নিচে জমি পেয়ে গেছি। যাকে বাঁচালাম সে আমাদের গ্রামের হরিদাস ভট্টাচার্যের মেয়ে। এই ঘটনার বছর দুই পরে হরিদাস ভট্টাচার্য কথায় কথায় আমার জ্যাঠামশাইকে বলেছিলেন,
আমার মেয়েটাকে তো তারানাথ বাঁচালো, এবার আপনারা ওকে পায়ে স্থান দিন।
অবাক হয়ে জ্যাঠামশাই বললেন,
তার মানে?
আগে আমি তারানাথের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব করছি, ওই সে আমার মেয়ের প্রাণ রক্ষা করেছে, শাস্ত্রমতে তার প্রাণের মালিক এখন সেই, বিধাতাই যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন।
জ্যাঠামশাই তখনকার মতো ব্যাপারটা এড়িয়ে গেলেন বটে, কিন্তু পাড়া গাঁয়ে এসব মজাদার কথা চাপা দিয়ে রাখা কঠিন। কিছুদিনের মধ্যেই গ্রামের লোকেরা এ নিয়ে নানান রকম আলোচনা করতে শুরু করল। কেউ বলল, হরিদাসের আক্কেল দেখেছ, ফাঁকতালে মেয়েটাকে পার করবার তাল করছে। আবার কেউ বলল, ঠিকই তো বলেছে, তারানাথের উচিত মেয়েটাকে বিয়ে করা, মনুসংহিতাতে স্পষ্ট এরকম নির্দেশ দেওয়া আছে। আসলে এমন হলে বেশ একটা মজা হয়, গ্রামের শান্ত নিস্তরঙ্গ জীবনে দু পাঁচ দিন হইচই করবার মতো কিছুই তো কখনো ঘটে না। আমার বিয়েটা ঘটিয়ে দিতে পারলে সবাই মিলে একটু আমোদ করা যায়, এই আর কি। এর ফলে সত্যি কিছু হতো কিনা জানি না, কিন্তু এবারে বাড়ির লোকেরা আমাকে ধরে আনার পর হরিদাস ভট্টাচার্য নতুন উদ্যমে এসে আমার জ্যাঠামশাইকে পাকড়াও করলেন। বিয়ে দিলে আমার পায়ে বেড়ি পড়বে, আমি আর পালাতে পারব না, এমন একটা ধারণা বাড়ির সকলের ছিল। এদিকে জ্যাঠামশাইয়ের বয়স হয়েছে, ঘুরে ঘুরে পাত্রী দেখে বেড়ানো তার পক্ষে সম্ভব নয়, অথচ চট করে বিয়েটার ব্যবস্থা না করলে আমি আবার পালিয়ে যেতে পারি। কাজেই সব দিক বিবেচনা করে জ্যাঠামশাই হরিদাস ভট্টাচার্যকে কথা দিলেন। তাঁদের বংশ ভালো, মেয়েটিও দেখতে শুনতে ফেলনা নয়, বিয়েতে আপত্তি হওয়ার কোনো কারণ ছিল না। জ্যাঠামশাই প্রথম দিকে যে ইতস্তত করেছিলেন তার কারণ তার ধারণা ছিল যে শ্বশুরবাড়ি দূরে না হলে জামাইয়ের যথেষ্ট আদর হয় না। অবশ্য এ ধারণা ভুল প্রমাণিত হয়েছিল। তোমরা হয়তো ভাবছ চারির বিয়ের সঙ্গে এই গল্পের সম্বন্ধ কি? সম্বন্ধ আছে, সে কথায় আসছি, মনোযোগ দিয়ে শুনে যাও। যন্ত্রচালিতের মতো বিয়ে করলাম, কিন্তু স্ত্রীর প্রতি আমার কোনো টান জন্মাল না। সত্যি বলতে কি, প্রথম চার পাঁচ মাস তার দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। রাত্রিরে বৈঠকখানা ঘরে একটা চাদর আর বালিশ নিয়ে আলাদা শুতে যেতাম, দিনের বেলা ভেতর বাড়িতে আদৌ ঢুকতাম না, পাছে কথা বলতে হয়। গ্রামের ছোট্ট গণ্ডির মধ্যে এসব কথা চেপে রাখা কঠিন। আস্তে আস্তে লোকেদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল, তারানাথ বউয়ের কাছে ঘুমোয় না কেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। অনেকে বলতে লাগল তারানাথ আবার বিয়ে করবে। একদিন রাত্রিরে যথারীতি বৈঠকখানা ঘরে শুয়ে আছি, গরমে কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ মনে হল ভেতর বাড়িতে যাওয়ার দরজায় কে যেন এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছে না, তবে বুঝতে পারছি স্ত্রীলোক, কারণ কাপড়ের খসখস আর চুড়ির শব্দ শোনা যাচ্ছে। বললাম,
কে কে ওখানে?
উত্তরে দরজার আড়াল থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এসে আমার খাটের পাশে দাঁড়াল। আবছা অন্ধকারে ঠাহর করে দেখলাম আমার স্ত্রী। কথা বলতে ইচ্ছে ছিল না, কিন্তু বিদায় করতে গেলেও তো দু একটা কথা না বলে উপায় নেই। জিজ্ঞেস করলাম,
কি চাও?
খুব মৃদু গলায় সে বলল,
তুমি
ঘরে শুতে যাও না কেন?
আমার একটা ব্রত আছে, জানো তো আমি সন্ন্যাসী হয়ে গিয়েছিল।
উত্তরে সে বলতে পারত, ব্রত থাকলে বিয়ে করে আমার জীবন নষ্ট করলে কেন, বিয়ে না করলেই পারতে। কিন্তু কোনো অভিযোগ না করে সে বলল,
কাল থেকে ঘরে শুতে যেও, আমি কথা দিচ্ছি তোমার ব্রত নষ্ট করব না। লোকে পাঁচ কথা বলছে, সেসব না চলতে দেওয়াই উচিত।
আমার উত্তরের জন্য অপেক্ষা না করেই সে ফিরে গেল। বিবেচনা করে দেখলাম আমার স্ত্রীর কথার যৌক্তিকতা রয়েছে, নিজের চিত্তে দৃঢ়তা রক্ষা করার দায়িত্ব আমারই। ঘনিষ্ঠতা করার থেকে নিজেকে নিশ্চয়ই বিরত রাখতে পারব, কিন্তু আলাদা আলাদা শোবার মতো নাটকীয় কাণ্ড করে পারিবারিক সুনাম নষ্ট করতে যাই কেন? এরপর গ্রামের নিন্দুকেরা নানান খারাপ কথা রটাবে। পরের রাত থেকে নিজের ঘরেই শুতে লাগলাম। রক্ত মাংসের ওপর পরিবেশের প্রভাব পড়বেই, দেহ ধারণ করলে স্বয়ং ঈশ্বরকেও সংস্কারের অধীনতা মানতে হয়। আমার তখন অল্প বয়স, পাশে তরুণী নবপরিণীতা স্ত্রী। ব্রত খুব বেশি দিন থাকল না, আমাদের সেকালে নিয়মকানুন অন্যরকম ছিল। আজকাল বউরা সাজগোজ করে স্বামীর সঙ্গে বায়োস্কোপ দেখতে যায়, কথায় কথায় তর্ক করে, চটুল রসিকতা করে। হাল ফ্যাশনের বিবিরা বিলেত ফেরত স্বামীকে নাম ধরেও ডাকছে খবর পাই। আমাদের সময় বউয়েরা স্বামীদের প্রকৃত শ্রদ্ধা করত, বিনা তর্কে তার উপর সম্পূর্ণ নির্ভর করত। আমার স্ত্রী তার ব্যতিক্রম ছিল না, রোজ সকালে উঠে সে আমাকে প্রণাম করে দিনের কাজ শুরু করত। একদিন ভোরবেলা সে আমাকে প্রণাম করছে, লক্ষ্য করলাম তার হাতের অনামিকা মাঝের আঙুলের চেয়ে সামান্য বড়। ব্যাপারটা একটু অদ্ভুত, সাধারণত মধ্যমার চেয়ে অনামিকা কখনোই বড় হয় না, লক্ষ্যে একজন মানুষের এমন হতে পারে। লক্ষণ শাস্ত্রসার গ্রন্থে এ বিষয়ে কি যেন একটা পড়েছিলাম, কিন্তু কিছুতেই পরিষ্কার করে মনে করতে পারলাম না। পাছে আবার সন্ন্যাসী হয়ে চলে যাই এই ভয়ে আমার পুঁথিপত্র বাড়ির লোকেরা লুকিয়ে ফেলেছে, চাইলেও দেবে না। কাজেই অনামিকা বেশি লম্বা হলে সেটা কিসের লক্ষণ তা আমি স্থির করে বলতে পারলাম না। জিনিসটা আস্তে আস্তে মনের তলায় ডুবে গেল। এর অনেক বছর পরের কথা, তখন আমি পুরোদস্তুর সংসারী হয়ে পড়েছি, চারিরও জন্ম হয়েছে, তার বয়স বছর চারেক হবে। নৌকো করে এক শিষ্যবাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলাম, সঙ্গে চারি রয়েছে। আমাকে সে একদণ্ড চোখের আড়াল করতে চাইত না। পরের দিনই দুপুরে ফিরে আসবার কথা, ভাবলাম মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাই, বেড়াতে পেলে খুশি হবে। এখন দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম, স্রোতের মুখে তরতর করে নৌকো ছেড়ে বিকেল চারটের ভেতর অনেকখানি রাস্তা পার হয়ে এলাম। শিষ্যবাড়ি আর ঘণ্টা দুয়েকের পথ। এমন সময় উত্তর পশ্চিম কোণে কাজলের দাগের মতো একটা মেঘ দেখা দিল। আমরা প্রথমে কেউ গ্রাহ্য করিনি, কিন্তু মাঝি বয়স্ক এবং অভিজ্ঞ, তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে বলল,
ঠাকুরমশাই, ঝড় উঠবে বলে মনে হচ্ছে, নৌকো কি পারে নেব?
আমি হেসে বললাম, মেঘ তো এখনো বহু দূরে, তাছাড়া ও মেঘে তো ঝড় নাও হতে পারে, এসব অচেনা জায়গায় নৌকো ভিড়িয়ে লাভ কি বাবা, তার চেয়ে একটু টেনে চল, আর কতটুকুই বা পথ। কিন্তু সেই মেঘের রেখা দেখতে দেখতে এগিয়ে এসে সমস্ত আকাশ ঢেকে ফেলল, আর সেই সঙ্গে আরম্ভ হল তুমুল ঝড়। শান্ত নদী মুহূর্তে সংহার মূর্তি ধারণ করল। নবীন মাঝি পাকা লোক, তাই তক্ষুনি নৌকো ডুবে গেল না বটে, কিন্তু আর বেশিক্ষণ যে ভেসে থাকবে এমন ভরসাও করতে পারলাম না। এখন পাড়ের দিকে নেবার চেষ্টা করেও লাভ নেই, কারণ নদীতে উত্তাল ঢেউ উঠেছে, নৌকো মাঝির নির্দেশ মানছে না। হঠাৎ একটা ভয়ানক বাতাসের ঝটকা এল, নৌকো একদিকে কাত হয়ে ছলাত করে আর অনেকখানি জল উঠে পড়ল খোলে। দাঁতে দাঁত চেপে উল্টো দিকে সমস্ত শরীরের শক্তি দিয়ে হাল ঢেলে ধরে নবীন মাঝি বলে উঠল,
আর বুঝি নৌকো বাঁচে না ঠাকুরমশাই।
আমার মনের অবস্থা ভেবে দেখো, নিজের জন্য ভাবি না, যত ঝড়ই হোক আমি তো ঠিক সাঁতার কেটে পারে চলে যাব, কিন্তু এই উত্তাল নদীতে চারিকে এক হাতে ধরে সাঁতার কাটা সম্ভব নয়। ওকে ফেলেও নিজের প্রাণ বাঁচাতে পারবো না, দুজনকেই হয়তো আজ ডুবে মরতে হবে। এই সব ভাবছি চারি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল,
বাবা তুমি ভয় পেয়েছ?
আমার জন্য নয়, তোমার জন্য ভয় পাচ্ছি মা।
আমার তো ঝড় দেখতে খুব ভালো লাগছে বাবা, কেমন বড় বড় ঢেউ।
ঝড় না থামলে বড় বিপদ মা।
ঝড়ের জন্য ভয় পাচ্ছ বাবা? ঝড় এক্ষুনি থেমে যাবে।
এক্ষুনি শুরু হয়েছে, এই ঝড় কি সহজে থামবার?
ওই দেখো বাবা, ঝড় থেমে যাচ্ছে।
অবাক হয়ে দেখলাম আকাশে গভীর কালো মেঘের স্তর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, বাতাস পড়ে এসেছে, বড় বড় ঢেউ আর উঠছে না। আস্তে আস্তে যেভাবে ঝড় কমে তেমন নয়, এক মুহূর্তেই যেন বাতাসের প্রকোপ কমে গেল। নবীন মাঝিও ঘর্মাক্ত শরীরে পরিস্থিতির এই আকস্মিক পরিবর্তনে অবাক হয়ে আকাশের দিকে তাকাচ্ছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই নিরাপদে শিষ্য বাড়ি পৌঁছে গেলাম, কিন্তু ঘটনাটা আমি ভুলতে পারলাম না। এর কয়েকদিন বাদে আমার স্ত্রীর জ্বর মতো হল, চারির শোবার ব্যবস্থা হল আমার বিছানায়। আমি বসে বসে লণ্ঠনের আলোয় এক আত্মীয়ের কোষ্ঠী তৈরি করছি, পাশে চারি ঘুমিয়ে পড়েছে, রাত তখন অনেক হবে। হঠাৎ দেখি আলো একটু একটু কমে আসছে। বাড়ির পুরনো কাজের লোক হারাধনের ওপর খুব রাগ হল, সে নিশ্চয়ই আজ সন্ধ্যেবেলা লণ্ঠনে তেল ভরেনি। যাক, একদিক দিয়ে ভালোই হল, আর রাত না জেগে শুয়ে পড়া যাক। কাগজ কলম তুলে রেখে বাতিটাকে সরাতে যাব, মনে হল সেটা বেশ ভারী। খালি লণ্ঠন এত ভারী কেন? লণ্ঠনটা তুলে নেড়ে দেখি তাতে তো তেল ভর্তি। আশ্চর্য ব্যাপার, তেল যদি থাকবে তাহলে আলো নিভে যাচ্ছে কেন? অবাক হয়ে বসে রইলাম, চোখের সামনে তেল ভর্তি বাতি একটু একটু করে নিভে গেল। ঘর অন্ধকার হবার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার উপলব্ধি করে আমার গা ছমছম করে উঠল। তাহলে কি এতদিন পরে আবার ঘরের বাতাসে দেবধূপের স্বর্গীয় পবিত্র সুবাস, চারির মাথার কাছে খাটার দেওয়ালের মধ্যে যে জায়গাটুকু, সেখানটায় ধীরে ধীরে হালকা নীল আলো ভরে উঠছে, আর সেই আলোর মধ্যে ফুটে উঠল মধুসুন্দরী দেবীর ভুবন মোহিনী মূর্তি।
বলেছিলাম আর একবার দেখা হবে, আজ এসেছি, কিন্তু এই শেষবার। আজকের পরে আমাকে চাক্ষুষ আর কখনো দেখতে পাবে না।
হাত জোর করে দাঁড়িয়ে আছি, দু চোখ দিয়ে দর দর করে জল পড়ছে। দেবী হেসে আবার বললেন,
দুঃখ করো না, আগেই তো বলেছি আমাকে একবার পেলে কেউ চিরতরে আর হারায় না। তুমি বুঝতে পারোনি, আমি তো তোমার কাছেই আছি, দেখো তাকাও।
দেবী তর্জনী তুলে ঘুমন্ত চারির দিকে নির্দেশ করলেন, সেদিকে তাকিয়ে আমার গা শিউরে উঠল। এ তো চারি নয়, আমার মেয়ে নয়, মধুসুন্দরী দেবী ছোট্ট মেয়ের রূপ ধরে শুয়ে আছেন। সেই অবয়ব, সেই অনিন্দ দেহকান্তি, কেবল আকৃতি শিশুর মতো।
কন্যা রূপে তুমি আমাকে পেয়েছ, এ দেবাংশী মেয়ে। আমার শক্তির কিছু অংশ আমি এর মধ্যে সঞ্চারিত করেছি, সবটা দিইনি, কারণ তাহলে কষ্ট পেত, সংসার করতে পারত না। ওকে যত্ন আর আদরে রেখো।
আপনি আপনি কি দায় ফেললেন আমাকে? এ মেয়েকে আমি কি করে মানুষ করব? কুড়ে ঘরে কি আগুন রাখা যায়?
তোমার কোনো চিন্তা নেই, সুখে দুঃখে মেয়ে ঠিক বড় হয়ে উঠবে। ওর বিয়ের জন্য ব্যস্ত হওয়ার কারণ নেই, সম্বন্ধ আপনা আপনি হয়ে যাবে। তবে 17 বছর বয়স পূর্ণ হবার আগে তা হবে না।
এমন এমন কেন করলেন দেবী?
তুমি যেমন আমার জন্য সাধনা করেছিলে, তার ফলে আমিও তোমাকে প্রার্থনা করেছিলাম। প্রকৃত সাধক পৃথিবীতে বিরল, কিন্তু প্রণয়ী রূপে তো আর সম্ভব নয়। তাই কন্যা রূপে তোমার আমার দুজনেরই সাধ মেটালাম।
আস্তে আস্তে মিলিয়ে গেল অপার্থিব স্নিগ্ধ নীল আলো, মিলিয়ে গেল ধূপের ঘ্রাণ। ইহজীবনে সেই আমার মধুসুন্দরী দেবীর সঙ্গে শেষ দেখা। তোমরা বোধহয় এটাকে গল্প হিসেবেই নিলে, কিন্তু বিশ্বাস করো এই ঘটনা সত্যি আমার জীবনে ঘটেছিল। মেয়ের বয়স চোখের সামনে বেড়ে যাচ্ছে, কিন্তু দেবীর নির্দেশ অমান্য করবার সাহস আমার নেই। তাঁর অংশে যদি সত্যি মেয়ের জন্ম হয় তাহলে তিনি ওর ব্যবস্থা করবেন। অবশ্য আজই
তারানাথের কথার মাঝখানে ঘরে ঢুকলেন ব্রজভূষণ চক্রবর্তী। আমরা সবাই কথা থামিয়ে তার দিকে তাকিয়েছি দেখে ব্রজভূষণ ক্লান্তভাবে হেসে বললেন,
হ্যাঁ, দুপুরের ট্রেন ফেল করে এই বিপত্তি, বিকেলের ট্রেন ধরে এইমাত্র এসে পৌঁছালাম, মিসেও যাইনি, সটান এখানে চলে এসেছি।
তারপর তারানাথের দিকে তাকিয়ে বললেন,
আমি কিন্তু কথার মূল্য রাখার খুব চেষ্টা করি। 15 দিন পর আজ দেখা করবার কথা ছিল, দেখুন কত কষ্ট করে এসে পৌঁছেছি।
বসুন বসুন, বিশ্রাম করুন। আপনার মা ভালো আছেন তো?
হ্যাঁ, মা ভালো আছেন, তাকে সুস্থ করে তুলে তবে আসছি। কিন্তু আমার একটা খুব জরুরি কথা আপনাকে বলবার আছে, জান।
কি খবর?
আমার আমার মত বদলেছে। পৃথিবীর সব ঘটনাই যুক্তির আলোকে বিচার করা যায় না, সত্যি ব্যাখ্যার অতীত অনেক কিছু জীবনে ঘটে। কতবার যখন আসি তখন মনের মধ্যে অবিশ্বাস আর আপনার সম্বন্ধে ভুল ধারণা নিয়ে এসেছিলাম, এজন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।
ক্ষমা চাইবার প্রয়োজন দেখি না, আপনি আপনার সদ্বুদ্ধি মতো কাজ করেছিলেন। নিজের বিশ্বাসকে অনুসরণ করা অন্যায় নয়। সে যাই হোক, এখন আপনার মতের পরিবর্তন কি করে হল সেটা যদি বলেন তো শুনি।
সেদিন মায়ের অসুখের খবর পেয়ে দেশের স্টেশনে গিয়ে যখন নামলাম তখন রাত প্রায় 11টা, গাড়ি অনেক লেট ছিল। গ্রামের দিকে 11টা মানে অনেক রাত, গাড়ি ঘোড়া কিছুই পাওয়া সম্ভব নয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই সেদিন দুর্যোগের রাত ছিল। বুঝতে পারলাম বাড়ি পর্যন্ত কয়েক মাইল রাস্তা এই দুর্যোগে পায়ে হেঁটেই পাড়ি দিতে হবে। দুর্গা বলে স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে আরম্ভ করলাম। দেশের স্টেশন থেকে বাড়ি যাওয়ার মোট 2টো রাস্তা আছে। একটা পথ মাঠের ওপর দিয়ে বন জঙ্গল ভেঙে নদী পেরিয়ে গিয়েছে, রাস্তাতে জল কাদা ধান ক্ষেত আছে, ঘন দুর্যোগে যাওয়ার পক্ষে আদৌ ভালো নয়। নদীর ওপরে নড়বড়ে একটা কাঠের সাঁকোও পেরোতে হবে, তবে অন্য পথটা ভালো। ডিস্ট্রিক্ট বোর্ডের পিচ ঢালা রাস্তা বরাবর গ্রাম অবধি চলে গিয়েছে, কিন্তু ও পথে গেলে প্রায় 3 মাইল বেশি ঘুরতে হয়, মানে গ্রামে পৌঁছাতে আমার আরো ঘন্টা দেড়েক বেশি লাগবে। তখন মায়ের জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে। ঠিক করলাম সংক্ষেপের রাস্তাতেই যাব, একটু জলকাদা পড়বে বটে কিন্তু সে আর কি করা যাবে। কি ভয়ানক পথ, গাঢ় অন্ধকারে চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠে অন্ধকারকে যেন আরো গাঢ় করে তুলছে। দুদিকে ধানের ক্ষেত, মাঝখানে পিছল আলের ওপর দিয়ে পা টিপে টিপে চলেছে, মাথার উপর ঝিরঝির করে বৃষ্টি ঝরছে তো ঝরছে, এর মধ্যে আবার হাত ফসকে কাদায় পড়ে টর্চটা গেল নিভে। কত ঝাঁকানি দিলাম কিছুতেই জ্বলল না, কোনোরকমে বাড়ি পৌঁছালাম। মাঝখানে নদীর ওপর কাঠের পুল পার হওয়ার সময় সত্যি একটু ভয় করছিল, ছোট্ট সরু নদী কিন্তু বর্ষায় তার রূপ হয়ে ওঠে ভয়ঙ্কর। কাঠের পাটাতনের নিচে দুরন্ত বেগে ছুটে চলা জলের শব্দ শুনতে পাচ্ছি, একবার পা ফসকালে আর দেখতে হবে না। যাই হোক, বাড়ি পৌঁছে ডাক্তার বুদ্ধি করে মাকে একটু সুস্থ করে তুললাম। দিন ছয় বাদে সকালবেলা বাইরের ঘরে বসে আছি, এমন সময় পাড়ার মুরব্বী শ্যামলাল চাটুজ্জে দেখা করতে এলেন। কিছুক্ষণ একথা সে কথার পর তিনি বললেন,
তোমার মতো মাতৃভক্ত ছেলে দেখলেও আনন্দ হয় বাবা। মায়ের জন্যে এই ঝড় জলের রাতে আসা, বাবা তার আগে তিন দিন থেকে বুঝলে আমাদের এখানে কি বৃষ্টি কি বৃষ্টি, অতখানি ঘুরে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় আসতে কষ্টও খুব হয়েছে নিশ্চয়ই। তবু মা বলে কথা
না শ্যামলাল কাকা, আমি ও পথে আসিনি, মায়ের জন্য বড্ড ব্যস্ত হয়েছিলাম কিনা তাই সোজা পথেই চলে এসেছি। শ্যামলাল চাটুর্য অবাক হয়ে বললেন,
নদীর পথে?
হ্যাঁ কেন,
নদী পার হলে কি করে?
কেন, নদীর ওপরে তো কাঠের পুল আছে।
আছে নয়, ছিল, তুমি তো এলে রবিবার রাত্রিরে, তার দুদিন আগেই শুক্রবার বিকেলে ঝড়েই ওই সাঁকো ভেঙে পড়ে গিয়েছে। তোমার নিশ্চয় কোনো ভুল হচ্ছে বাবা, তুমি ঘুর পথেই এসেছ, তখন মায়ের অসুখের চিন্তায় তোমার মন ব্যস্ত ছিল, সেই জন্য মনে করতে পারছো না বোধ হয়।
যতই মন ব্যস্ত থাকুক, এ ধরনের ভুল মানুষের হতে পারে না। কিন্তু শ্যামলাল কাকা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখে আমি আর কথা বাড়ালাম না। এরপর হয়তো উনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দেহ করবেন। কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গ পাড়লাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরোলাম নদীর ধারে যাব বলে, প্রায় মাইল আড়াই পথ। তবে আজ কদিন বৃষ্টি থেমে যাওয়াতে মাঠঘাট শুকিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। সত্যি নদীর ওপরে কাঠের সাঁকোটা নেই। এবারে যেখান থেকে পুল শুরু হয়েছিল সেখানে কয়েকটা বাঁধুনির কাঠ পড়ে আছে মাত্র। আশ্চর্য, আমি কি তবে বাতাসে হেঁটে নদী পার হয়েছিলাম? নদীর ধারেই মাঠে কয়েকজন চাষি খেতে কাজ করছে, তাদের একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, হ্যারে এই সাঁকো কবে ভেঙেছে বলতে পারিস?
কেন পারবো না কর্তা, গেল শুক্রবার রাত্রিরে ঝড় হলো না, সেই ঝড়েই তো ভাঙলো। ওরে বাবা কি হুড়মুড় বিকট শব্দ!
লোকটা সবিস্তারে পুল ভাঙার গল্প শুনিয়ে গেল। আমার কিন্তু তখন কানে আর কিছুই ঢুকছে না, মাথার মধ্যে কেমন যেন করছে। এই আমার ঘটনা, এর কি ব্যাখ্যা হতে পারে তা আমি জানি না। তবে এটুকু বুঝতে পেরেছি যে আপনার কাছে এসে আমার ক্ষমা প্রার্থনা করা উচিত।
ব্রজভূষণ থামলেন, তারানাথ নির্বিকার। ব্রজভূষণের কাহিনী শুনে তার বিস্ময় বোধ হয়েছে বলে মনে হয় না।
আপনাকে একটা মুখবন্ধ খাম দিয়েছিলাম, সেটা আজ নিয়ে আসার কথা ছিল, এনেছেন?
আগে এনেছি,
তারানাথ বলল।
এর মধ্যে খোলেননি তো?
চক্রবর্তী মশাই আমি কিন্তু কথার মানুষ।
বেশ, এবার খামটা খুলে দেখুন দেখি ভেতরে কাগজে কি লেখা আছে।
কিশোরী ব্রজভূষণের হাত থেকে কাগজের টুকরোটা নিয়ে পড়ল, তারপর নিঃশব্দে আমার দিকে বাড়িয়ে দিল। হাতে নিয়ে দেখলাম গোটা স্পষ্ট হস্তাক্ষরে তাতে লেখা, নদীর উপর সাঁকোটা কিভাবে পার হয়েছিলেন।
তাহলে আপনি কি?
না, আমি নই। আমার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করেছিলাম যাতে আপনার জীবনে বিশ্বাসের শান্তি নেমে আসে, তিনি যা করবার করেছেন। আমি বুঝতে পেরেছিলাম সেদিন আপনি মায়ের কাছে পৌঁছতে পারবেন না।
কিন্তু কি করে বুঝলেন?
তারানাথ উত্তর না দিয়ে চুপ করে রইল। ব্রজভূষণ আবার বললেন,
আচ্ছা থাক, আমি জবাব চাই না, কিন্তু আমার একটা প্রার্থনা রয়েছে, তা আপনাকে পূরণ করতেই হবে।
বলুন।
দেশে আমার এক ভাগ্নে রয়েছে, আইএ পাস, খুব শান্ত আর সচ্চরিত্র ছেলে, গ্রামের জুনিয়র হাই স্কুলে পড়ায়। তো এবার গিয়ে দেখি তার বিয়ের সম্বন্ধ খোঁজা হচ্ছে। আপনার মেয়েকে সেদিন দেখে গিয়েছিলাম, ভারী পছন্দ হয়েছিল, বোনের কাছে আপনার মেয়ের কথা বলায় তিনি রাজি হয়েছেন। আমার তো মেয়ে দেখাই আছে, আর কেউ দেখবে না। তো বলছিলাম, সামনের মাসের ১৭ই কি আপনি বিয়ে দিতে পারবেন? আমাদের কোনো দাবি নেই, শাখা সিঁদুর পড়িয়ে পাঠাবেন।
ব্রজভূষণের হাত জড়িয়ে ধরল তারানাথ, বলল,
আমি কন্যার পিতা, আমার আর কি আপত্তি থাকতে পারে, যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল।
আমাদের দিকে ফিরে তারানাথ বলল,
দেখলে দেবীর কথা কেমন ফলে গেল, তোমাদের বলা হয়নি আজ চারির জন্মদিন, আজ ওর বয়স 17 বছর পূর্ণ হল, তোমাদের বৌঠান পায়েস রেঁধেছেন, একটু খেয়ে যেও।
দেবীর প্রসঙ্গ বুঝতে না পেরে ব্রজভূষণ তাকিয়ে আছেন দেখে তারানাথ বলল,
আপনাকে একটা গল্প বলবো, তবে আজ নয় আর একদিন।
চারি আমাদের জন্য পায়েস নিয়ে এলো বাটি করে। আজকে তার বিশেষ সাজ করার মর্ম এতক্ষণে বুঝতে পারলাম। তারানাথ ব্রজভূষণকে দেখিয়ে বলল,
একে প্রণাম করো মা, ইনি তোমার মানে গুরুজন আর কি, এদেরও করো।
আমাদের মজা লাগছিল, ঠিক 17 বছরের জন্মদিনেই চারির বিয়ে ঠিক হয়ে গেল। চারি ভেতরে যেতে তারানাথ বলল,
বছর তিনেক আগে এক সাধুর কাছে লক্ষণ শাস্ত্র সার বইখানা পেয়েছিলাম, মঙ্গুলি সংস্থান অধ্যায় খুলে দেখি তাতে লেখা আছে, কোন জাতিকার যদি অনামিকা মধ্যমার চেয়ে লম্বা হয় তবে তার দেবাংশী এবং তেজস্বী কন্যার জননী হওয়ার সম্ভাবনা। সবই মিলে গেল কি বল।
তারপর ব্রজভূষণের দিকে তাকিয়ে হাসি মুখে বলল,
ব্রজবাবু সেদিন আপনার চা খাওয়া হয়নি, এখন একটু চা করতে বলি।
সানডে সাসপেন্সে শুনলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি। গল্প পাঠে সমুক, চারির চরিত্রে মোহন, গ্রামবাসী এবং শ্যামলাল চট্টোপাধ্যায় পুষ্পল, চাষী ইন্দ্রনীল, হরিদাস ভট্টাচার্য এবং জ্যাঠামশাই শঙ্করী প্রসাদ মিত্র, কিশোরী অগ্নি, মধুসুন্দরী দেবী গোধূলি, মাঝি শায়ক, নলিনাক্ষ ভট্ট আকাশ চক্রবর্তী, রমেন দীপক, তারানাথের স্ত্রী দেবস্মিতা এবং ব্রজভূষণের চরিত্রে শায়ক আমান। তারানাথ তান্ত্রিকের চরিত্রে এবং পর্ব পরিচালনায় হামিদি। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রুদ্ররূপ বন্দ্যোপাধ্যায়। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি।
শুনছিলেন ব্রজভূষণের বিশ্বাস প্রাপ্তি। পরের গল্প তারানাথ তান্ত্রিকের একটি কাহিনী রাঙা কাকিমা।
মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
দরজা খুলে দাও, বাবা এসেছে।
দেখলেন ট্রাঙ্কে লাল রঙের ডালার উপর পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ।
এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিন ভুলতে পারব না।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ তারানাথ তান্ত্রিকের গল্প রাঙা কাকিমা। তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। তার জন্ম 1947 সালের 15ই অক্টোবর ও মৃত্যু 2010 সালের 18ই জুলাই। বাবার মতো তিনিও শিক্ষকতা করেছেন, রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টরও ছিলেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি ছোট গল্প ও উপন্যাসও লিখেছিলেন। তার লেখা কাজল উপন্যাসটি ছিল তার বাবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিতর সিকুয়েল। তবে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সব থেকে উল্লেখযোগ্য অবদান তারানাথ তান্ত্রিক নামের এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। চরিত্রটি বিভূতিভূষণ তৈরি করলেও তার ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তারাদাসই। গল্প পাঠে অগ্নি, তারানাথের চরিত্রে দীপ, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে রাঙা কাকিমা, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট।
কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের মন ব্যাকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ করে এলে তারানাথের কাছে বসে তারানাথের গল্প শোনার জন্য যে আমার মন আকুল হয়ে ওঠে,
এটা স্বীকার করতেই হয়। আজ ছুটির দিনটায় সকাল থেকেই মনে হচ্ছিল হয়তোবা বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরই কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে এল। এমন সময় বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না, বিশেষ করে কলকাতায় বৃষ্টি মোটেই একটা উপভোগ্য জিনিস নয়। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগে হয়তো তারানাথের বাড়িতে পৌঁছতে পারব না, কিন্তু মটলেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ের সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য এক প্যাকেট পাসিং শো নিচ্ছি, পেছন থেকে কে বলে উঠল,
এই যে কি তুমিও এসে পড়েছো দেখছি।
ও কিশোরী, তুমি আবার এলে?
যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে। হ্যাঁ, একেবারে নেশা ধরিয়ে দিয়েছে। হ্যাঁ কি বলো,
তুমি তো তারানাথের গল্প বিশ্বাসই করো না, তাহলে আসো কেন?
কে বললো বিশ্বাস করি না?
গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো।
আরে বাবা, ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য। আর চোটে গেলে ওর ভালো ভালো গল্পগুলো কেমন বেরিয়ে আসে বলো। হ্যাঁ এই এই চলো চলো, আর দেরি নয়, ওই দেখো বৃষ্টি এসে পড়লো বলে।
বৃষ্টি পড়তে শুরু করল। সারাদিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করল। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পেছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গুলি, সেদিকে অবশ্য দেখবার কিছুই নেই। হাত তিনে তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেয়াল। তবু তারানাথ দেখলাম বিভোর হয়ে বাইরে সেদিকেই তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দে পেছন ফিরে বলল,
এই যে তোমরা, এসো এসো বসো। ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে, এমন দিনটা।
সবাই মিলে সেই নড়বড়ে তক্তাপোষে বসলাম। কিশোরী আমার হাত থেকে নিয়ে সিগারেটের প্যাকেটটা তারানাথের সামনে রাখল। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল,
খুব ছোটবেলার কথা মনে পড়ছিল জানো, এইরকম মেঘ করে এলে গ্রামের সব ছেলেমেয়ে মিলে দৌড়তাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গেই ঢিপ ঢাপ আম পড়তে শুরু করত। আম কুড়োতে কুড়োতে আসত বৃষ্টি। এক কোঁচড় আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম। এই আজকের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ত, সোদা মাটির গন্ধ উঠত চারদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জারিয়ে খাওয়া, আর কিছু না, শুধু কাঁচা আম। তাই যেন কি মধুর লাগত তখন। না, সেসব দিন আর ফিরবে না।
কিশোরী দেখল তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা সেটাই বুঝি মাঠে মারা যায়। সে বলল,
আপনার পুরনো অভিজ্ঞতা থেকেই আজ একটা গল্প বলুন না।
বলবো বলবো, আগে একটু চা হোক। চারি, মা তিন কাপ চা দিয়ে যাত।
আচ্ছা ঠিক আছে।
তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো, তারপর তক্তাপোষে জমিয়ে বসে বলল,
কলকাতায় বর্ষার রূপ তো তোমরা দেখতেই পাও না, আমরা গ্রামের ছেলে বুঝলে। আচ্ছা, খাল বিল ভাসিয়ে এক নাগাড়ে তিন চার দিন বাদলা হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছ? আমরা যেতাম, তারপর বাড়ি ফিরে এক বাটি নুন নিয়ে বসে সারা গা থেকে জোঁক ছাড়াতাম। মা এসে বকুনি দিতেন বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে বুঝলে হে, তবু মোটের ওপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসব পৃথিবীতে, আবার আম কুড়োতে যাব ঝড়ের দিনে, খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠব।
কিশোরী স্পষ্টত উসখুস করতে লাগল। বাইরে বাম্পার বৃষ্টি নেমেছে, ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে ছায়া। মনে হচ্ছে যেন আমরা তিনটে প্রাণী ছাড়া জগতে আর কেউ কোথাও নেই, এখন কি আর দার্শনিক তত্ত্বের আলোচনা ভালো লাগে? এই সময় ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায় চুমুক দিয়ে তারানাথ বলল,
তোমাদের গল্প চাই, তাই তো? আচ্ছা, আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমারই পরিবারের একটি মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার নয়, অনেক দিন ধরে একটু একটু করে ঘটেছে। আচ্ছা, পান খাবে?
ওফ না, গল্পটা।
বেশ, গল্পটা শোনো তবে।
পাসিং শো ধরিয়ে তারানাথ গল্প শুরু করল।
তোমরা তো জানো আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় পঞ্চাশখানা পাত পড়ত। আপন কাকা জ্যাঠারা তো ছিলেনই, বাবার এক দুঃসম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ক্লাস থ্রি ফোর অবধি পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকাল থেকে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনে জমি কুপিয়ে লাউ কুমড়ো চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল দিয়ে সংসারের জ্বালানি কাঠ ছিঁড়ে দিচ্ছেন। তার অবসর সময় বলে কিছু ছিল না, সব সময়ই কিছু না কিছু করছে। সবাই রাঙা কাকাকে ভালোবাসত তার মিষ্টি ব্যবহারের জন্য। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। তখনকার দিনে পাত্রের বড় চাকুরে বা ব্যবসায়ী হওয়ার দরকার হতো না, যাও খাবার সংস্থান থাকলেই চলত। তাছাড়া বাবা কাকারা বোধহয় কয়েক বিঘে জমি রাঙা কাকার নামে লিখে দিয়েছিলেন। তার ফসলে দুটি প্রাণী না চলার কথা নয়। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না তাঁর, সবার কাজ আগ বাড়িয়ে করে দিতেন। সব সময় হাসি মুখ, উঁচু গলায় কথা বলতে জানেন না, এমন মানুষকে কে না ভালোবাসবে। বাংলা বিহারের একেবারে প্রান্তে একটি ছোট্ট শহরে তার বাপের বাড়ি। বোধহয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিলেন বলেই পাড়াগাঁর সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না। সবচাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট কাকার মেয়ে বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, বছর পাঁচ ছয় বয়স হবে। সেও কাকিমার ভীষণ ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গেই দুপুরবেলা শুয়ে গল্প শোনে, সারা দিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ আজ জন্মে আমার মেয়ে ছিল। এর বছর দুই তিন পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো মনে আসেনি কোনোদিন, আসবার কথাও নয়। কিন্তু তার আট ন বছর বয়সের একটা ঘটনায় আমাদের হঠাৎ খটকা লাগল। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায়নি, কারণ সব অলৌকিক ব্যাপারেরই নানা রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন, বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজোর আরতি করবার আগে বিরাজ একবার বলল,
মা মা, আমার না খুব তালে ভরা খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? দাও না।
বাজে বকিস নে তো, বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো, পুজোর সময় বুঝি অমন বলে?
ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো হয়ে যাওয়ার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরাজ আবার বলল,
হ্যাঁ মা, দেবে তো বিকেলে তালাই ভাড়া করে।
সে বিকেলে দেখা যাবে, এখন যা, মেয়েদের অত খাই খাই করতে নেই।
ঠাকুরঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হল গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেত পাথরের বড় গেলাসের জল আজ বদলে দিতে তিনি ভুলে গিয়েছেন। মনে মনে জীব কেটে কাকিমা জল বদলাবার জন্য গেলাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুলেই অবাক হয়ে গেলেন।
কি জল কই?
গেলাস ভর্তি তালের বড়া, সদ্য ভাজা, তখনও গরম রয়েছে। এ নিয়ে সেদিন খুব হই হই হয়েছিল। আবারই কথা, বন্ধ ঠাকুর ঘর, কাকিমাই সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছেন। সেই বন্ধ ঘরে গেলাসের মধ্যে তালের বড়া আসবে কোত্থেকে? কেউ কেউ বলল বিয়াজি হয়তো আগে থেকে গেলাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে। সেই যুক্তিও পুরোপুরি ঘাটে না। প্রথমত অত সাহস তার হবে না, সে যুগে এসব মানামানি খুব ছিল জানো তো, সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হল আর এক কাণ্ড। সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল।
ও মা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো।
আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে এমন কি জিনিস যার জন্য বায়না করতে হবে? কিন্তু তখনকার দিনে পাড়া গাঁয়ে আলু রীতিমতো দুষ্প্রাপ্য ছিল। লোকের বাড়িতে সবসময় মজুদ থাকত না, অনেকে খেতও না। হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনত। কাকিমা বললেন,
এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে, ওবেলা হাট থেকে রামও এনে দেবে, খন তুমি রাত্রি খেও।
মায়ের বকুনির ভয়ে বিরাট চুপ করে গেল। কিন্তু একটু পরেই রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন,
বাবা এতক্ষণ একটু সময় পাওয়া গেল, ভাত নামিয়ে ফ্যান গালতে দিয়ে এলাম। আচ্ছা ছোড়দি, ভাতে আজ এত আলু সিদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে গো
আলু সিদ্ধ ভাতে? কই, আমি তো দেইনি। সে কি তাহলে কে দিল বলতো? মানে হাতা দিয়ে ভাত নাড়ছি, দেখছি ভাতের মধ্যে কিচকিচ করছে আলু, তা ধরো 10-12টা তো হবেই।
আবার হইচই। এবারেও কর্তারা অনেক যুক্তিসহ ব্যাখ্যা দিলেন, কিন্তু মনের ধাঁধা কারোরই ঘুচল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে, মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাঁড়িতে ফেলবে? এর পরের ঘটনার কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। সবারই মনে হল বিরাজের একটা কিছু অপ্রাকৃত ক্ষমতা আছে বটে। ছোট কাকা বৈষয়িক কাজে সদরে গিয়েছিলেন, 2-3 দিন উকিলের বাড়িতে থেকে কাজ সেরে ফিরবেন। কাকা সদরে যাবার 2 দিন বাদে এক বিকেলে খুব ঝড় বৃষ্টি হল। ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল প্রায় রাত 9টা পর্যন্ত। বেশ ঠান্ডা বাতাস দিতে লাগল, বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। বিরাজ সে রাত্রিরে শুয়েছিল রাঙা কাকিমার কাছে। অনেক রাত্রিরে, তখন বোধ হয় 1টা কি 1.5টা হবে, রাঙা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। কাকিমা অবাক হয়ে বললেন,
এই বিরাজ, বিরাজ যাচ্ছিস কোথায় বাবা?
বিরাজ প্রথমটা উত্তর দিল না, মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রাঙা কাকিমা দৌড়ে গিয়ে পেছন থেকে ধরলেন,
কি হয়েছে তোর, কথা বলছিস না কেন?
বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছেন। কাকিমা জোরে ঝাঁকুনি দিয়ে বললেন,
হে বিরাজ কি হয়েছে বল।
সেইভাবেই শক্ত হয়ে তাকিয়ে থেকে বিরাজ বলল,
দরজা খুলে দাও, বাবা এসেছে।
বাবা!
বিরাজের রকম সকম দেখে ভয়ে পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকল। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে, সবার একই প্রশ্ন, কি হয়েছে, অমন করছিস কেন?
দরজা খুলে দাও বলছি না, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি?
শেষে বাবা বিরক্ত হয়ে বললেন,
চল দেখি কেমন তোর বাবা এসেছে, বাবা এলে ডাকতো না বুঝি।
বাইরের দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই, রাত্রি ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজেরও সেই ভাবলেশহীন শূন্য দৃষ্টি কেটে গিয়ে সে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আমবাগানের মধ্যে কিসের আলো, কাদের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা যেন তাদের উদ্দেশ্যেই প্রশ্ন ছুড়লেন,
কে কে আসে রে?
দাদা আমি।
ছোট কাকাই বটে। সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তারা না খাইয়ে তো ছাড়বে না, সঙ্গে লোকও দিয়েছে, তো বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন,
দাদা কি ব্যাপার, কি হয়েছে,
এত রাত্রিরে সবাই জেগে যে?
না কিছু না, তুই ভেতরে আয়।
এবার কিন্তু বেশি আলোচনা হল না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। তারপর কয়েক মাস কিছুই নেই, হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোতে যাবেন আমার জাঠুদো বোনের বিয়ের বাজার করতে। বাবাকে বিরাজ বলল,
জেঠু আজ তুমি কোথাও যাবে না।
কেন রে, কেন যাব না?
না, তুমি যাবে না।
সে কি?
বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন, মা আটকে দিয়ে বললেন, থাক আজকের দিনটা থেকে যাও, বিরাজের ব্যাপারটা তো জানোই। অগত্যা বাবা থেকে গেলেন। দুদিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট স্টেশনে ঢোকার মুখে উল্টে গেছে, বহু লোক হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করেছিলেন।
হ্যারে মা,
বলো।
এই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিতে পারিস, তা কি করে জানতে পারিস বলতো?
বিরাজ চুপ করেছিল। শেষে বাবা এক ধমক দিলেন,
কি রে চুপ করে আছিস কেন বল?
আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিচ্ছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন অমনি বলে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাঁদিস না কাঁদিস না, তুই এখন যা। আবার কাঁদে, কাঁদছিস কেন? আচ্ছা আমি কি কাঁদার মতো কিছু বলেছি বলতো?
এর কিছুদিন পর খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছেন। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকে বাবার কাছেই মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন, মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছে। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। ছেলেরা দূরে দূরে নানান জায়গায় কাজকর্ম করে, তারা কোনোদিনই আর দেশে ফিরবে বলে মনে হয় না। এ অবস্থায় মেয়ে জামাইয়ের এখনই গিয়ে বাড়ির দখল নেওয়া উচিত, নইলে বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন, ঠিক হল ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইলের প্রবেট নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো দু তিন মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থী শ্রাদ্ধ করলেন, তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাওয়ার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন, বললেন,
লক্ষ্মী হয়ে থাকবি কেমন, আমি কদিন বাদেই চলে আসব, তারপর এসে তোকে কত গল্প বলবো লক্ষ্মী মা আমার।
রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসত, সে কথা তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই খুব খুশি। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জল খাবার খাচ্ছি রকে বসে, এমন সময় বিরাজ আমার মাকে বলল,
জেঠিমা।
হ্যাঁ?
ও জেঠিমা
বল না,
কাল রাত্রে রাঙা কাকিমা কখন এসেছে গো?
রাঙা কাকিমা
কই, কোথাও দেখছি না তো।
কই, সে তো আসেনি, কে বললো তোকে?
কেউ বলেনি, আমি দেখেছি।
দেখেছিস?
মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়ি থেকে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন,
কি হয়েছে রে মা, তুই রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলি?
কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল, দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল। আচ্ছা আমার সঙ্গে কথা বললো না কেন বলতো জেঠু?
তুই নির্ঘাত স্বপ্ন দেখেছিস। কই, বৌমা তো আসেনি?
না জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম, কেমন সুন্দর লাল পাড় নতুন শাড়ি পরেছিল, আর কি সিঁদুর দিয়েছে মাথায় বাবা, সব চুল একেবারে সিঁদুরে মাখামাখি।
এই এই চুপ 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 চুপ, কি দেখতে কি দেখেছিস ঘুমের ঘরে, বাজে বকিস না।
বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন, একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়, সবাই ভালো আছে নিশ্চয়ই ঠাকুরের কৃপায়, তবু দেখে এলে ক্ষতি কি। পরদিন বিকেলে ছোট কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হল না। পরের দিন সকালবেলা রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রির ট্রেনে এসেছে, চুল উস্কো খুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ বসে গিয়েছে গর্তে। বাড়ির দাওয়ায় বসে দু একবার ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন।
দাদা, দাদা, আমি বৌমাকে রেখে এলাম দাদা,
এক সপ্তাহ আগে মাত্র তিন দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা। কয়েকদিন আচ্ছন্নের মতো ছিলেন রাঙা কাকা, একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। আরো শোনা গেল পূজোয় পড়বেন বলে কাকিমাকে একখানা ভালো লাল পাড় শাড়ি কিনে দিয়েছিলেন রাঙা কাকা, শেষ যাত্রায় সেইটাই তাকে পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুরের কৌটো উপর করে দিয়েছিল মাথায়। বাংলার সীমান্তে একটি অখ্যাত শহরের ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গিয়েছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলে প্রকৃতই শোক পেলেন। কিছুদিন সবারই মুখ বিষণ্ন, বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসে না, কিন্তু সব শোকের তীব্রতাই সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়েও দিব্যি চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করল, মাঝে মাঝে হাসির শব্দও শোনা যেতে লাগল। একেবারে স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা। যে মানুষ হাতে কাজ না থাকলে ছটফট করত, সে সারাদিন বসে আছে ঘরের রোয়াকে, চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই, খাওয়ার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হতো, সংসারের কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই তার। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞাসা করলেন,
এ টাকা দিয়ে কি করতে চাও?
রাঙা কাকা চুপ করে রইলেন।
চুপ করে থাকলে তো চলে না বিশু, কপালে যা ছিল তা হয়েছে। দেখো, এ ন্যায্য তো তোমার টাকা, যা ব্যবস্থা করার তা তোমাকেই করতে হবে।
হ্যাঁ, টাকা দিয়ে আমি আর কি করব, আপনি যা ভালো বোঝেন করুন, আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না।
তাহলে আমি বলি কি, এ টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতালে বা আশ্রমে দান করো, তাতে বৌমার আত্মা তৃপ্তি পাবে।
বেশ তো, তাই করুন।
সব বিলি ব্যবস্থা হয়ে যাওয়ার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা, তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আন্দাজ করতে পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল, বাবা বোধহয় কাগজে বিজ্ঞাপনও দিয়ে থাকবেন, কিন্তু রাঙা কাকা আর কোনোদিন ফিরে এলেন না। বছর ঘুরে গেল, রাঙা কাকা আর কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসেবে রয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিশে প্রায়ই এ প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানের উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ ব্যবহার করে না, বন্ধই পড়ে থাকে। এই উঠোনের মাঝখানে ছিল ইঁট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা, কোনোদিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধেবেলা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারোর আর প্রদীপ দেবার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হতে হঠাৎ ছোট কাকিমা বললেন,
ওই যা তুলসী তলে আলো দেখানো হয়নি তো, আমার আবার এদিকে হাত জোড়া, যা তোমা বিরাজ একটা প্রদীপ জেলে তুলসী তলায় দিয়ায় দেখি।
আচ্ছা।
একটু পরেই বাইরে উঠোন থেকে বিরাজের গলার চিৎকার ভেসে এল। কাকিমারা দৌড়ে গেলেন, বার বাড়ি থেকে কাকা জ্যাঠারা ছুটে এলেন। প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে সারা উঠোনে। বিরাজ কাঁপা কাঁপা আঙুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বলল,
রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানে দাঁড়িয়েছিল।
সবাই চুপ, বিরাজ মিথ্যে বলবে না, আর তার বিশেষ অপ্রাকৃত ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন,
যা কি যা তা বলছিস বলতো, তুই অন্ধকারে ভুল দেখে থাকবি।
না জেঠু, আমি ঠিক দেখেছি, ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, তারপর আবার ঘরে ঢুকে গেল।
ঘর থেকে বেরিয়ে এলো?
বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজায় লাগানো তালাটা টেনে দেখে বললেন,
তা কি করে হবে, এই তো তালা বন্ধ রয়েছে।
বুঝিয়ে সুজিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হল। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করল। কখনো একেবারে পরিষ্কার দিনের বেলায়, কাকিমা যেন বিরাজকে কি বলছেন। মা জিজ্ঞেস করেছিলেন,
কি বলে কিছু বুঝতে পারি
না জেঠিমা, মুখ নাড়ছে দেখতে পাই, ও কথা কানে আসে না।
তাহলে?
তবে একটা জিনিস,
কি?
কাকিমার খুব কষ্ট মনে হয়।
কি করে বুঝলি? কথা তো শুনতে পাস না।
মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে যেমন মুখ হয় সেই রকম।
ছোট কাকা গিয়ে কোত্থেকে এক ভূতের রোজাকে ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদৌ শ্রদ্ধা হল না। তখন আমি একটু বড় হয়েছি, গ্রামে সাধুসন্ত এলে সেখানে ধর্ণা দিয়ে পড়ে থাকি, লোক চেনবার ক্ষমতা সামান্য হয়েছে। ভূতের রোজা ঘণ্টা দুয়েক ধরে উঠোনে নানান বিচিত্র ক্রিয়াকলাপ করল। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপর শ্বেত সর্ষে আর আতপচাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগল, কিন্তু ওই পর্যন্তই। সে দক্ষিণা নিয়ে বিদায় হওয়ার পর সেদিন বিকেলেই বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানের একদিকে রান্নাঘর, সেখানে মা কুটনো কুটছে। এমন সময় বিরাজ দেখল লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছেন।
জেঠিমা, জেঠিমা ওই দেখো, ওই তো কাকিমা, কাকিমা যাচ্ছে দেখো।
মা কাজ ফেলে ছুটে এসে দেখলেন বিরাজ এক দৃষ্টি দালানের দিকে তাকিয়ে রয়েছে।
দেখতে পাচ্ছ না জেঠিমা, ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে, হাতে আবার একটা কি জিনিস রয়েছে ও মা, একটা ডল পুতুল।
হাতে হাতে কি রয়েছে বললি?
ডল পুতুল, সেই ছোটবেলায় যেমন তুমি আমাকে কিনে দিয়েছিলে।
ডল পুতুল হাতে কোন এক মৃতার প্রেতাত্মা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, এ কথা কল্পনা করা কষ্টকর। কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই, নইলে হাতে পুতুল থাকার মতো সূক্ষ্ম মিথ্যে বিরাজের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। এরপর ছোট কাকা আরো একজন ভালো রোজাকে আনবার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করল।
না বাবা, গুনি নেনো না।
কেন মা?
রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসত, মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে বলো? হয়তো হয়তো আমাকে ভুলতে পারেনি।
দিন কাটতে লাগল, মাস দুই তিন হয়তো কিছু হল না, আবার একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস, কালে সবই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়াটা একটু একটু করে সকলের গা সওয়া হয়ে গেল। প্রথম যৌবনে পা দিয়েই আমি বাড়ি থেকে পালালাম গুরুর খোঁজে, সে গল্প তো তোমরা জানো। তান্ত্রিক সাধনার দিকে খুব মন গিয়েছিল, প্রকৃত গুরুর সন্ধানে কোথায় কোথায় না ঘুরেছি, মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উধাও হই। এই সময়ই মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ, আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিল। তারপর বরাকর নদীর ধারে শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব, তিনিও আমাকে বীজমন্ত্র এবং কতকগুলি শক্তি দান করেন। তাঁরই প্রসাদে জীবনে কখনো বড় কোনো বিপদে পড়তে হয়নি, ডাল ভাত খেয়ে যা হোক চালিয়ে দিয়েছি। আমি বড় দরের সাধক হতে পারিনি, কয়েকটা সাধারণ সিদ্ধাই পেয়েছিলাম মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় হচ্ছে, ভালো একটা সম্বন্ধ এসেছে গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের বাপ মায়ের বিশেষ দাবি দেওয়া কিছু নেই, মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়ে গিয়েছে, এখন কেবল দিনক্ষণ ঠিক করবার যা দেরি। বিরাজ দেখতেও সত্যিই খুব সুন্দর হয়েছে, মাথায় বেশ লম্বা ফর্সা ধবধবে গায়ের রং, এক ঢাল কালো কোঁকড়ানো চুল, টানা টানা চোখ। এ মেয়ের বিয়েতে খরচ না হওয়ারই কথা। আমি থাকতে থাকতেই একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়িক, গোলগাল চেহারা, মুখে সব সময় হাসি লেগে রয়েছে। গ্রাম দেশে পাত্রের বাবার সাধারণত একটা দাস্তিক চালচলন থাকে, কিন্তু এ ভদ্রলোকের সেসব কিছু নেই। বেশ হেসে হেসে গল্প করলেন, বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাত বুলিয়ে দিলেন, আশীর্বাদ করলেন দশ ভরির সেকেলে পাকা সোনার শনিপাতা হার দিয়ে। কথা রইল এক বছর পর সামনে বৈশাখে বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জোর সংখ্যক বছর না হলে বিয়ে হয় না। সামনের বছর ছেলের বয়স হবে ২৪, তাই তখন বিয়ে হবে। তারা পাকা কথা দিয়ে বেরোলেন, ট্রেন ধরবেন, সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেওয়া হল স্টেশন অবধি পৌঁছে দেওয়ার জন্য। সেই দিনই রাত্রিরে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমার পাশেই শুয়েছিল বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোর ধারায় কাঁদছে। মাঝরাত্রিরে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে যেন বলবার চেষ্টা করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুণ বিধ্বস্ত মুখ রাঙা কাকিমার! বিরাজ কেঁদে ফেলে বলল,
কেন বারবার আসছো রাঙা কাকিমা, কি বলবে, কি কষ্ট তোমার, বলো বলো আমার।
উত্তরে কাকিমা দুহাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেন, সে হাতে ডল পুতুল, কি সুন্দর, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময় ছোট কাকিমা জেগে উঠতে রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ল। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল এই, বিরাজের বিয়ে হতে চলেছে, বিয়ের পরেও যদি সে এরকম রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে, পরে নিয়ে মহা অশান্তির সূত্রপাত হতে পারে, আবার কি একজন রোজা ডাকা হবে, আর কি করা যেতে পারে। সবার মতামতই রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগল। প্রেত বিতাড়িনী মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়াগে বুজরুকের দল তা কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম, তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাধো বাধো ঠেকতে লাগল। তাছাড়া ওই মন্ত্র পাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুব কষ্ট হয়, সেই যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে আমার মন চাইল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবচ পরিয়ে দেওয়া যেতে পারে, সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছে করলেও ওকে দেখা দিতে পারবে না, যা যা লাগবে জোগাড় করতেও বিশেষ অসুবিধা হবে না। বামাবর্ত সংখে চূর্ণ আর তিনটে কাকের বাসা আছে এমন নিম গাছের শেকড়ের অংশ চাই, তার সঙ্গে মেশাতে হবে। এই না, তোমাদের এসব কথা বলা বৃথা। ওই যে কিশোরী হাসছে।
না না, আমি অবিশ্বাস করে মোটেই হাসছি না। আসলে আপনি মাঝে মাঝে এমন সব জিনিসের নাম করেন না যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই অপরিচিত, তাই শুনলে হাসি পেয়ে যায়। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, এই বিরাজের এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কি মত?
বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল, তখন ততটা বুঝতে পারিনি, এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি, চন্দ্র প্রবল, এমন জাতিকার এটা হতে পারে, হবেই যে এমন কোনো কথা নেই। যদিও এর ভেতরে আরো অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়। ডামরতন্ত্রের নিয়মানুযায়ী কবচ করে দিলে জাতক বা জাতিকার এই গুণ সাময়িকভাবে লোপ পায়। আর বিরাজ যে মিথ্যে কথা বলছে না বা এটা ওর মনের কিংবা চোখের ভুল নয় তা আমি সহজেই বুঝতে পেরেছিলাম, কারণ তোমরা তো জানো আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম।
কি করে বোঝেন? দেখতে পান?
দেখতে তো পাই, তবে সবসময় তো একবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়ে বুঝতে পারি।
কিরকম?
যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানে আবহাওয়ায় একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেক দিনের বন্ধ ঘরের ভেতরে যেমন একটা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পাওয়া যায় ঠিক সেই রকম। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্য আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক বোঝাতে পারব না।
যাই হোক, হ্যাঁ গল্পটা বলুন।
হ্যাঁ সেই ভালো, কবচের কথা তুলতেই বাবা বললেন,
তুই তুই আবার কবচ দিবি?
না না, সে কাজ নেই।
আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারেই হিসেবের বাইরে রেখেছিল, অপদার্থ বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া সম্ভব নয় এই ধারণা প্রত্যেকেরই। আমি বললাম, একবার দেখোই না, ফল না হলে খুলে ফেলে দিও। তাও বাবা বোধহয় রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমা বললেন,
আচ্ছা ও দিক না কবচ, বিশ্বাসেও তো ফল হয়, অনেকে অনেক কিছু করলো, একবার ওটা করে দেখি।
তিন চার দিনের মধ্যে কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। এরপর মাস দুই সেবার বাড়িতে ছিলাম, তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন,
ছেলেটা কিছু বিদ্যে শিখেছে বটে, তাই না?
গ্রামাঞ্চলে এসব খবর খুব দ্রুত রটে। আমার দেওয়া কবচের গল্প কিছুদিনের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন বাবা এসে বললেন,
শোন দুজন লোক তোকে ডাকছে, বাইরে বসিয়ে রেখেছি, যা।
বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। বাইরের ঘরে এসে দেখি দুজন গেঁয়ো চেয়ারা লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে, ময়লা ধুতি ফর্সা জামা, তাতে আবার কাজবার সময় একটু বেশি নীল পড়ে গিয়েছে। বললাম,
কি চাই?
আগে আমরা চালতে পোতা থেকে এসেছিলাম।
আচ্ছা তো কি দরকার?
আগে আপনি একজন গুণী লোক, আমাদের ওদিকে আপনার খুব নাম রটেছে, আপনি ইচ্ছে করলে সব করতে পারেন।
আরে কি বিপদ, আপনারা কি চান তাই বলুন না।
না আসলে মানে দীর্ঘদিন ধরে একটা মামলা চলছে।
তাদের প্রার্থনা অতি সরল, ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছেন, আমি মামলায় জিতবার জন্য তাদের একটা কবচ করে দিতে পারবো কিনা, এজন্য তারা ২০০ টাকা অবধি খরচ করতে প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এই সবে শুরু, এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে, কজনকে তাড়াব। কাজেই পরদিন শেষ রাত্রিরে পোটলা পুটলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম।
কিন্তু এই ধরনের কবচ তো আপনিই দিয়ে থাকেন, তাহলে ওদের তাড়ালেন কেন?
সে অনেক পর থেকে দিতে শুরু করেছি, ওই সময় আমার প্রথম যৌবন, মনে আশা সিদ্ধ সাধক হব, টাকার জন্য মামলার কবজ, গরু হারানোর মাদুলি দেওয়া, ওসব তখন আমি ভাবতেই পারি না। তারপরে বিয়ে থাও করলাম, সন্তানাদিও হল, সংসারের পেছনে দৈব ওষুধ থেকে বশীকরণ হোম সবই শুরু করলাম। সেই থেকেই আমার পতনের আরম্ভ। যাই হোক, যা বলছিলাম, নদশ মাস এদিক সেদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর কেউ তেমন না হোক, মা খুশি হলেন।
যাক, বিরাজের বিয়ের কথাটা মনে রেখেছিস তাহলে। তুই না এলে আমার খুব ফাঁকা ফাঁকা লাগত রে।
মাই কেবল শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারেন সন্তানকে। অন্য কেউ খুব আত্মীয়তা অনুভব না করলে তাদের দোষ দিতে পারি না। আমি বা কি দায়িত্ব পালন করেছি বাড়ির লোকেদের প্রতি? ভালোবাসা তো আকাশ থেকে পড়ে না। রাত্রিরে খাওয়ার সময় বাবা বললেন,
তুমি যে কবজ দিয়েছিলে বিরাজকে, তাতে খুব কাজ হয়েছে। তারপর থেকে বিরাজ আর ভয়টা পায়নি।
কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাওয়ার পর বাবা বললেন,
এই যে একটা বিদ্যে শিখেছিস, এটাও তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারতিস। টাকার জন্য না হয় নাই হলো, মানুষের উপকারের জন্যও তো করতে পারিস। আচ্ছা, বাড়িতে তো মন বসে না কেন?
চুপ করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিন মন বসবে না। কিন্তু বাবাকে সে কথা বলে লাভ নেই। নির্ঝঞ্ঝাটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খাইয়ে দাইয়ে মুখুজ্জেদের বড় বাড়ির হলঘরে ঢালা বিছানা পেতে শুইয়ে দেওয়া হল। গোধূলি লগ্নে বিয়ে ছিল, তাই রাত ১১টার ভেতরে বিয়ে থার সব কাজ শেষ। একতলার কোণের ঘরে মেয়েরা বাসর জাগবার আয়োজন করছিল। রাত ১.৫টা দুটো অবধি বাসর ঘর থেকে হাসি আর গানের শব্দ পাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে বাসরের কোলাহল থেমে এল। ছেলে মানুষরা আর কত রাত জাগবে? শরীর খাটা খাটনিতে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙল শেষ রাত্রিরে বাবার ডাকাডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে,
এই ওঠ ওঠ ওঠ, আরে শুনছিস?
কি
ওঠ,
কি হয়েছে বাবা?
বিরাজ আবার ওরকম করছে।
সে কি, এমন তো হওয়ার কথা নয়।
কি জানি, তুই কবচ দেবার পর আর কখনো তো হয়নি। বাসরেও তো সবাই মিলে আমোদ আল্লাদ করেছে, তারপর বুঝি একটু ঘুমিয়ে পড়েছিল। এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গিয়েছেন। তুই একবার চল।
ততক্ষণে আমি নাকে একটা সোঁদা সোঁদা ছাতা ধরা ভ্যাপসা গন্ধ পেতে শুরু করেছি। এবার এসে অবধি এ গন্ধটা পাইনি। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললাম,
আমার সঙ্গে এসো তো।
সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন,
ওই ওই ওদিকে কোথায় যাচ্ছিস? বিরাজ তো নিচে বাসর ঘরে।
আরে এসোই না। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম, দরজা খোলা। সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উস্কে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন,
তোর কি মাথা খারাপ হলো নাকি? এখানে কি করছিস?
উপর থেকে ৩ নম্বর দেরাজে ছিল জিনিসটা। আমার ধারণাই ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া আমার কবচখানা। বাবার ভেতর থেকে যেন প্রশ্নটি ছিটকে এলো,
কি এটা এখানে এলো কি করে?
সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না, তবে বিরাজ যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলেই এই বিপত্তি তা বুঝলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা নিজের ঘরের দেরাজ। বোধহয় হাতে অত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুরবাড়ির লোকজন নানা সন্দেহ করতে পারে, এই ভয়েই বিয়েতে বসবার আগে বিরাজ ওটা খুলে রেখে দিয়েছিল। ৮-১০ মাস নিরুপদ্রব কাটায় এসে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেন না। লজ্জা করাও অসঙ্গত নয়। কবচটা চৌকো তক্তির মতো বেশ বড়, অত বড় জিনিসটা কারুর না কারুর চোখে তো পড়বেই। বাবার হাতে কবচটা দিয়ে বললাম,
যাও আড়ালে ডেকে পরিয়ে দাও, জামাইয়ের সামনে করবার দরকার নেই।
জামাই ছেলে মানুষ, তাকে যা হোক বুঝিয়ে দেওয়া কঠিন হল না। বিরাজকে সাবধান করে দেওয়া হল আর কখনো যেন সে কবচ খুলে না রাখে। বিকেলে মেয়ে বিদায়ের সময় এলো। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে, বাইরে খোদাবক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে, রওনা দেওয়ার সমস্ত আয়োজন সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা বেঁধে তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বর বউয়ের জামাকাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্রাঙ্কে, সেটা বিরাজের ঘরে রয়েছে, যাবার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হওয়ার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেনি, এমনকি বাবা অবধি দেখলাম বারান্দার এক কোণে দাঁড়িয়ে চোখ মুচ্ছেন। ছোট কাকাকে তো খুঁজেই পাওয়া গেল না, আশীর্বাদ করেই তিনি কোথায় যেন লুকিয়ে বসে আছে। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হল ছোট কাকিমার ঘরে, লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে নিয়ে তারপর গাড়িতে তুলে দেওয়া হবে। ঘরে ঢোকবার মুখে চৌকাটের কাছে থমকে দাঁড়ালেন মা।
এগুলো এমন কি করল?
ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে কে যেন একাকার করেছে। মুখে মাখবার নতুন পাউডারের কৌটোটা ঢাকনা খোলা অবস্থায় পড়ে, তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ খেলা করেছে যেন। মা তাড়াতাড়ি ট্রাঙ্কের ভেতর হাতড়ে দেখে, না জামাইয়ের শালের নিচে গয়নার বাক্স তো ঠিকই আছে, কিন্তু তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাক্সই তো তার লক্ষ্য হবে। কোন শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু বাড়িতে তো কেউ নেই। মার ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে দিয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করলেন। দেখলেন ট্রাঙ্কের লাল রঙের ডালার উপর পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটা শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে, কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুবই ছোট ছোট হাতে, প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা কি নিজে নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাওয়ার পর এ নিয়ে অনেক আলোচনা হল বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না। এর কিছুদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশের শ্মশানে মশানে সিদ্ধিপীঠে, প্রকৃত সাধকের দেখা পাবার পিপাসা মনের মধ্যে উদগ্র হয়ে উঠেছে। তখন সারাদিন পথ হাঁটি, সন্ধ্যেবেলা কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় রাতের আশ্রয় নিই। রান্না করে খেতাম না কখনো, হাতে পয়সা থাকলে দোকান থেকে চিঁড়েমুড়ে কিনে খেতাম, কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা আমার খুব ভালো কেটেছে জানো। এখনই বদ্ধতার মধ্যে বসে সব মনে করলে রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার ওপর খোলা আকাশ, পথেরও কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা। এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধহয় পথের নেশাতেই ঘর ছাড়া হয়েছিলাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট্ট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়িয়ার গুড় কেনবার সময় মুদিকে জায়গার নামটা জিজ্ঞেস করলাম। মুদি বলল,
এই জায়গা ছোট রামপুর আছে বাবুজি।
কি বললে? ছোট রামপুর?
জি। কেন বাবুজি?
হ্যাঁ, না না কিছু না।
মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি, এখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে। শৈশবে দেখা কাকিমার সেই হাসিমাখা মুখ, ওদিকে কোদাল হাতে রাঙা কাকা বাগানের জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙা কাকা সেই কান্না। ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী। বিশেষ চওড়া নয়, স্রোত কম, কিন্তু নদীর দুপাড়ে অনেক দূর অব্দি বসতি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারেই রামপুরের শ্মশান, উঁচু নিচু লাল মাটির প্রান্তরের মধ্যে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটা চালা ঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছলাম তখন দিনের আলো নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী, কাজেই রাত্রিরে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে রাত কাটানো আমার অভ্যেস আছে, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চিঁড়ে গুড় দিয়ে রাত্রির খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমির ওপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারের সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়। অমন দৃশ্য তোমরা দেখনি হে শহর বাজার অঞ্চলে, তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টেরই পাও না, শহরে জীবন নেই। যাই হোক, শরীর খুব ক্লান্ত ছিল, ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালাঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমোই কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগুলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছচ্ছে না। অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হল ঘরটা একেবারে ফাঁকা, কেবল একদিকে কতগুলো খড়ের আঁটি পড়ে আছে। ভালোই হল, আমি খড়ের আঁটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশ লাইয়ে আলোয় প্রথম চোখে পড়ল লোকটাকে। এতক্ষণ বুঝতেই পারিনি যে ঘরে আর একজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা? খালি গা, আধময়লা ধুতি পরনে, লম্বা চুল, মুখে দাড়ি গোঁফের জঙ্গল, হঠাৎ আলো জ্বালায় মুখের সামনে হাত দিয়ে আড়াল করে আছে। পোড়া কাঠির টুকরোটা ফেলে দিলাম। বিড়ি ধরেই গিয়েছিল, গোটা দুই টান দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে, এখানে কি করছ? অন্ধকারে লোকটাকে দেখা যায় না, সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়ে প্রশ্নটা করলাম। প্রথমে খানিকক্ষণ চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা খসখসে গলায় উত্তর এল,
এই শ্মশানেই থাকি।
মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা এমন এক শ্রেণীর লোক প্রায় সব শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এই তাদেরই একজন, জিজ্ঞেস করলাম, থাকো মানে কি, কি করো, মরা পড়াও?
না।
তাহলে?
শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়াই।
নিজের অভিজ্ঞতা থেকে জানি এ ধরনের লোকে কথা কম বলে আর নিজেদের সম্বন্ধে কিচ্ছু বলতে চায় না, কাজেই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে?
না।
ভালো মজা তো, আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহুরে পালিশ করা মানুষের চাইতে এইসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশি ভালো লাগে। তাই এ দেখছি বাক্য ব্যয় একেবারেই অনিচ্ছুক। লোকটার গলাই বা অমন ভাঙা ভাঙা কেন, ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়। তারপর মনে হল ওর জীবনের সঙ্গে মিল আছে, এমন কথা জিজ্ঞেস করাই ভালো। ঘরের কোণে অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কতদিন আছো এখানে?
অনেক দিন।
অদ্ভুত কিছু দেখনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গিয়েছে? এইবার লোকটার অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাগল। সে বলল,
কেন দেখব না, এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিন ভুলতে পারব না।
কি ঘটনা? কিছুক্ষণের স্তব্ধতা, তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এল,
অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল, অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল ওই নদীর পাড়, ওই যেখানে রাঙামাটির ঢিবির মতো উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ? বাইরে তো চাঁদের আলো। ঠিক ওইখানে বসে লোকটা কাঁদছিল, একা, বউকে খুব ভালোবাসত কিনা।
আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। ই যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দাহ কার্যের সাক্ষী?
জানেন, কদিনের জন্য এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাবার কথা ছিল। বউয়েরা ফেরা হল না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, তো পাছে বৃষ্টি এসে পড়ে এই ভয়ে ডোমেরা বাঁশ দিয়ে চিতা খুঁচিয়ে দিচ্ছিল এই তাড়াতাড়ি কাজ সারবার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এখানে এসেই মরল।
আমার আর কোনো সন্দেহ ছিল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে বটে লোকটা। আশ্চর্য যোগাযোগ তো! আমি জীবনে আজ প্রথম এখানে এলাম, তাও না জেনে, আর এসে এই লোকটার সঙ্গে আলাপ। বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরেই। বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা। লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল,
মনে রাখবার কারণ আছে। বউটার পেটে বাচ্চা ছিল।
হ্যাঁ, কি বলছো তুমি? এ কথা কেউ জানতো না?
না, জানতো না। বউটা ভেবেছিল আর কিছুদিন বাদে স্বামীকে বলবে, কিন্তু তার আর সময় পায়নি। কিন্তু ওই বাঁশ দিয়ে খোঁচানোর সময় না, ডোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে, পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয়, জানো তো, নইলে দুজনের কারোরই মুক্তি হয় না। বউটার বড় শখ ছিল একটা সন্তানের, সে শখও মিটল না আর মুক্তিও হল না। মুক্তি না হওয়ার যে কি যন্ত্রণা, তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি নিজের যন্ত্রণার কথা জানাবার জন্যই সে বারবার বিরাজের কাছে গিয়ে।
এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবার লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম,
সে কি, তুমি তুমি বিরাজের নাম কি করে জানো? কে তুমি?
কোনো উত্তর নেই, ঘরে স্তব্ধতা। দেশলাই জ্বালালাম, দেখি কেউ কোথাও নেই। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরোলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী নেই কোথাও। লোকটা গেল কোথায়? ঠিক এই সময় এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোঁদা গুমো ভ্যাপসা গন্ধ। অচেনা বক্তার পরিচয় প্রকট করে দিয়ে গেল। ভেবে দেখলাম সব ঘটনাই এক সূত্রে গাঁথা বটে। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্রাঙ্কের ওপর ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া, সব ঘটনাই এক সূত্রে গাঁথা। বিরাজ ভালো মিডিয়াম ছিল, দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগেই গোলযোগ মিটে যেত। রাত্রি ক্রমে গভীর হতে লাগল। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরদিন সকালে সেখান থেকে রওনা হয়ে সোজা গয়ায় এসে রাঙা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন কাজের জিনিসপত্র সব গোছাচ্ছেন, হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল। জিজ্ঞেস করলাম,
আচ্ছা এই সঙ্গে কি আরো একজনের নামে পিণ্ড দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন?
হ্যাঁ, কেন হবে না, কিছু মূল্য ধরে দেবেন এখন? হ্যাঁ, তা কার নামে হবে? হ্যাঁ, কি গোত্র?
পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম।
সানডে সাসপেন্সে আজ শুনলেন তারানাথ তান্ত্রিকের গল্প রাঙা কাকিমা, রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারানাথের চরিত্র দীপ, কিশোরী ও মুদি আকাশ পাত্র, রাঙা কাকিমা মধুমন্তী মিত্র, বিরাজ, হিয়াদর্শী সাহা ও সুকন্যা বসু, ছোট কাকিমা বুলবুল বিশ্বাস, মা গার্গী চট্টোপাধ্যায়, রাঙা কাকা শঙ্কর চক্রবর্তী, বাবা অর্ঘ্য বসু, ছোট কাকা সৌরভ রায়, অন্যান্য চরিত্রে রামস্বরূপ গাঙ্গুলি, প্রবাল মুখার্জি, চিন্ময় মণ্ডল এবং সব্যসাচী মুখার্জি। গল্প পাঠে অগ্নি, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী, পরিচালনায় শাউলি মজুমদার, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সত্যজিৎ সেন, শব্দগ্রহণ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। শেষ হল তারানাথ তান্ত্রিকের গল্প রাঙা কাকিমা। সানডে সাসপেন্স আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।